যতক্ষণ আপনার নিজের নামটি মনে আছে, ঠিক ততক্ষণ আপনি নিরাপদ। যদি একবার ভুলে যান সেই নাম, তাহলে আর নিস্তার নাই। আপনার নাম ধরে ডাক পাঠাবে মৃত্যুদূত। অদ্ভুত এক তালিকায় আপনার নাম পূরণ করবে শূন্য স্থান। তারপর ঘরের ভেতরে আপনি আর এক মুহূর্তের জন্য একা নন। স্বপ্নে আপনি বিচরণ করবেন এক অন্য দুনিয়ায়। আয়নায় নিজের প্রতিচ্ছবির সামনে গিয়ে দাঁড়াবেন, বুঝে যাবেন মৃত্যু অনিবার্য। কি নাম ধরে ডাকে, কে লেখে নাম সেই অদ্ভুত তালিকায়, কে মৃত্যুর ডাক পাঠায়?
ইংরেজি না, এমনকি তিনি জীবনে কখনো শুনেননি এমন শব্দ তাঁরা
সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল, সিঁড়ি যেন শেষই হচ্ছিল না। যে সিঁড়ি দিয়ে নামতে মাত্র 15 সেকেন্ড লেগেছিল, সেই সিঁড়ি বেয়ে তারা 1 মিনিট ধরে উঠছিল। টর্চের আলো কাঁপছিল, চারিদিকে ফিসফিসানি, আর নিচে সেই লাল চোখ দুটো। ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল সেই চোখ। দাদু শপথ করে বলেছিলেন, জীবনের যত ভয় তিনি পেয়েছেন তার শতাংশ সেই মুহূর্তের সমান নয়। তারপর হঠাৎ টর্চের আলো 1 সেকেন্ডের জন্য নিভে গেল, আর সেই 1 সেকেন্ডেই তারা ওটাকে দেখেছিল। শুধু চোখ নয়, একটা সম্পূর্ণ অবয়ব, মানুষের মতো লম্বা কিন্তু মানুষের মতো নয়, কালো, অস্বাভাবিক রকম রোগা। হাত দুটো হাঁটুর নিচ পর্যন্ত নেমে গেছে, আর মুখে কোনো চোখ ছিল না, শুধু সেই দুটো জ্বলন্ত লাল আলো। আর তার মুখের জায়গায় ছিল একটা অস্বাভাবিক বড় হাসি, যেন কেউ মানুষের মুখ ছিঁড়ে কান পর্যন্ত টেনে দিয়েছে। আলো আবার জ্বলে উঠতেই অবয়বটা অদৃশ্য হয়ে গেল, কিন্তু তারা তখনও বুঝতে পারেনি ওটা তাদের দিকে আসছিল না, ওটা অপেক্ষা করছিল, কারণ আসল ভয় তখনও শুরু হয়নি। দাদু বলতেন, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মস্তিষ্ক আর শরীর আলাদা হয়ে যায়। শরীর দৌড়াতে চায় কিন্তু মস্তিষ্ক ভয় পেয়ে স্থির হয়ে যায়। সেই মুহূর্তটা ছিল ঠিক তেমন। সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে তারা 1 সেকেন্ডের জন্য একদম জমে গিয়েছিল। টর্চের আলো আবার জ্বলে উঠেছে, কিন্তু প্রত্যেকের চোখে তখনও ভাসছে সেই অস্বাভাবিক হাসি মাখা মুখটা।
দৌড়াও,
দাদুর কলা যেন পুরো ঘরটাকে কাঁপিয়ে দিয়েছিল। সঙ্গে সঙ্গে সবাই সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করল। এবার সিঁড়ি আর লম্বা লাগছিল না, বরং যেন কেউ তাদের পেছন থেকে তাড়া করছে। ধাপের পর ধাপ লাফিয়ে উঠে অবশেষে কাঠের দরজার কাছে পৌঁছে যায়। ড্যানিয়েল প্রথমে দরজার হাতল ধরল, টান দিল, দরজা খুলল না। আরেকবার টান দিল, তবুও না, যেন বাইরে থেকে কেউ চাপ দিয়ে ধরে রেখেছে। নিচে তখন ফিসফিস শব্দ আরও জোরে শোনা যাচ্ছে, মনে হচ্ছিল শত শত মানুষ একসঙ্গে কথা বলছে, কিন্তু কোনো শব্দ স্পষ্ট নয়, শুধু অসংখ্য গলার মিশ্রিত গুঞ্জন। দাদু এবং পিটার একসঙ্গে দরজায় ধাক্কা দিল, প্রথম ধাক্কা, দ্বিতীয় ধাক্কা, তৃতীয় ধাক্কা, ধরাম, দরজাটা হঠাৎ খুলে গেল। তারা সবাই মাটিতে পড়ে যায়, কিন্তু উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই আরেকটা জিনিস তাদের নজরে এলো, বাইরে রাত নেমে গেছে। দাদু ঘড়ির দিকে তাকালেন, আর তারপর তার বুকের ভেতরটা হিম হয়ে গেল। ঘড়িতে রাত 11:47, কেউ প্রথমে বিশ্বাস করতে পারেনি। তারা যখন নিচে নেমেছিল তখন বিকেল 5:30-এর বেশি ছিল না, সর্বোচ্চ 20 মিনিট তারা নিচে ছিল, কিন্তু এখন প্রায় 6 ঘন্টা কেটে গেছে। কোথায় গেল সেই সময়? কেউ উত্তর দিতে পারেনি। চারিদিকে গভীর অন্ধকার, ফার্ম হাউসের চারপাশের গাছগুলো বাতাসে দুলছে, কিন্তু আশ্চর্যের বিষয়, বাতাসের শব্দ ছাড়া আর কোনো শব্দই নেই, না পাখি, না পোকামাকড়, না কোনো প্রাণী। মনে হচ্ছিল পুরো বনটা নিঃশ্বাস বন্ধ করে আছে। তারা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি, ট্রাকের দিকে দৌড় দিল। গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করল পিটার। একবার, দুইবার, তিনবার ইঞ্জিন স্টার্ট হচ্ছে না, দাদু পরে বলতেন। সেই মুহূর্তে তার মনে হয়েছিল তারা আর জীবিত ফিরতে পারবেন না। ঠিক তখনই টক টক করে একটা শব্দ এল ট্রাকের পেছন বডি থেকে, সবাই থমকে গেল। আবার সেই শব্দ, কেউ ধীরে ধীরে কাঠের গায়ে আঙুল দিয়ে আঘাত করছে। পিটার কাঁপা গলায় বলল,
কেউ কি পেছনে আছে?
কেউ উত্তর দিল না, কারণ সবাই একই জিনিস ভাবছিল। ট্রাকের পেছনে যাওয়ার সাহস কারো ছিল না। তারপর আবার সেই একই শব্দ, এবার শব্দটা ট্রাকের ছাদে, যেন কিছু একটা এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটছে, ধীরে, ইচ্ছে করে, তাদের ভয় দেখানোর মতো করে। ড্যানিয়েল জানালা দিয়ে ওপরে তাকানোর চেষ্টা করল, আর সঙ্গে সঙ্গে তার মুখের রং উধাও হয়ে গেল। চালাও, সে ফিসফিস করে বলল। কি দেখলি? দাদু জিজ্ঞেস করলেন। ড্যানিয়েল উত্তর দিল না, শুধু একই কথা বলল,
গাড়ি চালাও এখনই।
তার চোখে তখন এমন ভয় ছিল যা দাদু আগে কখনো দেখেননি। হঠাৎ ইঞ্জিন নিজে থেকে স্টার্ট হয়ে গেল, কেউ আর এক সেকেন্ড নষ্ট করেনি। পিটার এক্সেলেটরে চাপ দিল, ট্রাক কাদামাখা রাস্তা ধরে ছুটতে শুরু করল। ফার্ম হাউসটা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল, কিন্তু দাদু শেষবারের মতো পেছনে তাকিয়েছিলেন, আর সেই দৃশ্যটা তিনি মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারেননি। দোতলার সবচেয়ে বড় জানালার সামনে একটা কালো অবয়ব দাঁড়িয়েছিল, নড়ছিল না, শুধু তাকিয়েছিল, আর তার দুটো লাল চোখ অন্ধকারের মধ্যেও চলছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল অন্য কিছু, ওটা জানালার ভেতরে ছিল না, ওটা দাঁড়িয়েছিল জানালার বাইরের দেয়ালে, যেন মাধ্যাকর্ষণ বলে কোনো জিনিস নেই তার জন্য। আর তখনই দাদুর মনে প্রথম প্রশ্নটা আসে, ওটা কি সত্যি সেই ফার্ম হাউসের ভেতরে বন্দী ছিল, নাকি তারা নিজেরাই ওটাকে মুক্ত করে দিয়ে এসেছে। রাত প্রায় দেড়টার দিকে তারা অবশেষে থমসনের কাছের ক্যাম্পে ফিরে আসে, কিন্তু ফিরে এসেও কেউ স্বাভাবিক হতে পারেনি। ট্রাক থেকে নামার পর কয়েক মিনিট সবাই চুপচাপ দাঁড়িয়েছিল, কেউ কারো দিকে তাকাচ্ছিল না, যেন যদি চোখে চোখ পড়ে তাহলে সবাই একই ভয়ঙ্কর সত্যিটা বুঝে যাবে। সেই রাতেই প্রথম অদ্ভুত ঘটনাটা ঘটে। ড্যানিয়েল, যেই লোকটা ট্রাকের ছাদের ওপর কিছু একটা দেখেছিল, যে কিছুতেই বলতে চাইছিল না সে কি দেখেছে, সে হঠাৎ মাঝরাতে চিৎকার করে উঠে বসে। এত জোরে চিৎকার করে যে পাশের কেবিন থেকে লোকজন দৌড়ে আসে। দাদু তখন তার কাছে পৌঁছান এবং ড্যানিয়েল ঘামে তখন পুরো ভিজে গেছে, চোখ দুটো রক্তবর্ণ, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওটা ওখানে আছে, সে কাঁপা গলায় বলল। কি আছে? ওটা কি দেখেছিস? ড্যানিয়েল কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে ধীরে মাথা তুলল, আর যে কথাটা বলল সেটা শুনে ঘরে থাকা সবাই চুপ হয়ে যায়। ওটা ছাদের উপর উল্টো হয়ে হামাগুড়ি দিচ্ছিল। ঘরের ভেতর হঠাৎ নিস্তব্ধতা নেমে এল, মানুষের মতো না, মাকড়সার মতো, আর ওর মুখটা। ড্যানিয়েল থেমে গেল। মুখটা কি? ওর মুখে হাসি ছিল না। তাহলে? ড্যানিয়েল কাঁপতে কাঁপতে বলল, ওর মুখে আমার মুখ ছিল। সেই কথা বলার পর আর কিছুই বলেনি সে, সারা রাত এক কোণে বসেছিল, যেন কোনো কিছু তার পেছনে দাঁড়িয়ে আছে। পরদিন সকালে পিটার সিদ্ধান্ত নেয় ব্যাপারটা তদন্ত করবে, কারণ তারা সবাই বুঝে গিয়েছিল ওই ফার্ম হাউসে যা দেখেছে সেটা কোনো ভূতের গল্প নয়, কিছু একটা ইতিহাস আছে, কিছু একটা কারণ আছে। আর সবচেয়ে বড় কথা, সেই কালো স্তম্ভে খোদাই করা শত শত নাম, ওগুলো কার নাম, কেন লেখা, এবং কেন কয়েকটা নামের পাশে অদ্ভুত চিহ্ন ছিল। দুপুরের দিকে তারা কাছের একটি পুরনো রেকর্ড অফিসে যায়, সেখানে বহু বছরের জমির নথি রাখা হতো। প্রথম কয়েক ঘন্টা কিছুই পাওয়া গেল না, কিন্তু বিকেলের দিকে এক বৃদ্ধ কর্মচারী তাদের কথাবার্তা শুনে কাছে এগিয়ে আসে। লোকটার বয়স প্রায় সত্তরের কাছাকাছি, ধূসর দাড়ি, ক্লান্ত চোখ। তারা ফার্ম হাউসের অবস্থান বলতেই লোকটার মুখের রং বদলে গেল। তোমরা ওখানে গিয়েছিলে? কেউ উত্তর দিল না। লোকটা আবার বলল, ভেতরে ঢুকেছিলে? এবার দাদু ধীরে ধীরে মাথা নেড়ে হ্যাঁ বললেন। বৃদ্ধ লোকটা কয়েক সেকেন্ড তাদের দিকে তাকিয়ে রইল, তারপর এমন একটা কথা বলল যেটা তাদের রক্ত হিম করে দিল। তাহলে তোমাদের চলে যাওয়া উচিত। কোথায়? যত দূর পারো। কেন? লোকটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর খুব আস্তে বলল, কারণ তোমরা প্রথম মানুষ নও যারা ওখানে গিয়েছিলে, আর যারা আগে গিয়েছিল। বাকিটা শেষ করল না। কি হয়েছিল তাদের? লোকটা চারিদিকে তাকালো, নিশ্চিত হল কেউ শুনছে না, তারপর নিচু গলায় বলল, ১৯৩১ সালে 5 জন মানুষ নিখোঁজ হয়েছিল, 1954 সালে আরো 3 জন, 1972 সালে 2 জন, আর প্রতিবারই শেষবার তাদের দেখা গিয়েছিল সেই ফার্ম হাউসের আশেপাশে। দাদুর গলা শুকিয়ে গেল। পুলিশ তদন্ত হয়েছিল, কি পাওয়া গিয়েছিল? বৃদ্ধ লোকটা ধীরে ধীরে মাথা নাড়ল। কিছুই না। এরপর সে সামনে ঝুঁকে এল এবং এমন একটা নাম বলল যা তারা আগে কখনো শোনেনি, একটা নাম যেটা কিনা থমসনের আশেপাশে পুরনো শিকারীরা ফিসফিস করে বলত, একটা নাম যার অর্থ ছিল যে তোমার মুখ পড়ে নেয়। দাদু বলতেন সেই মুহূর্তে তিনি বুঝেছিলেন ফার্ম হাউসের ভেতরে তারা যা দেখেছিল সেটা কোনো দানব নয়, কোনো শয়তানও নয়, ওটা আরো পুরনো কিছু, আরো ভয়ঙ্কর কিছু। এবং সবচেয়ে খারাপ বিষয়টা তখনও তারা জানত না, কারণ সেই রাতে কেউ একজন তাদের অনুসরণ করে রেকর্ড অফিস পর্যন্ত এসেছিল। রেকর্ড অফিস থেকে বের হওয়ার সময় সূর্য প্রায় ডুবে গিয়েছিল, আকাশের পশ্চিম দিকটা রক্তের মতো লাল হয়ে উঠেছিল, আর সেই লাল আভা যেন অদ্ভুতভাবে সবাইকে অস্বস্তি দিচ্ছিল। বৃদ্ধ লোকটার বলা কথাগুলো বারবার দাদুর মাথায় ঘুরছিল, যে তোমার মুখ পড়ে নেয়। কথাটা শুনতে যতটা অদ্ভুত, ভেতরে ততটাই ভয়ঙ্কর কিছু লুকিয়েছিল। তারা গাড়িতে উঠে ক্যাম্পের দিকে ফিরতে শুরু করল, কিন্তু পথ জুড়ে কেউ কথাও বলল না। ড্যানিয়েল অস্বাভাবিক রকমের চুপচাপ, সাধারণত সে দলের মধ্যে সবচেয়ে হাসিখুশি মানুষ, কিন্তু সেই দিন থেকে যেন তার ভেতর থেকে কিছু একটা হারিয়ে গিয়েছিল। সে জানালার বাইরে তাকিয়েছিল, যেন দূরের গাছগুলোর মাঝখানে কিছু একটা খুঁজছে। ক্যাম্পে পৌঁছানোর পর রাতের খাবারের ব্যবস্থা করা হল, কিন্তু কারো খেতে ইচ্ছে করছিল না। পিটার বারবার যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছিল যে হয়তো তারা সবাই মানসিক চাপে আছে, হয়তো ফার্ম হাউসের ভয়ঙ্কর পরিবেশ তাদের কল্পনাকে প্রভাবিত করেছে। কিন্তু দাদু জানতেন ব্যাপারটা শুধু মানসিক নয়, কারণ তিনি নিজের চোখে এমন কিছু দেখেছেন যার কোনো স্বাভাবিক ব্যাখ্যা নেই। রাত বাড়তে লাগল, একসময় সবাই নিজ নিজ কেবিনে চলে গেল। বাইরে তখন হালকা বাতাস বইছিল, দূরে বনের ভেতর থেকে মাঝে মাঝে শুকনো ডাল ভাঙার শব্দ ভেসে আসছিল, কিন্তু সেই সব স্বাভাবিক শব্দের মাঝেও একটা অস্বাভাবিক নীরবতা পুরো জায়গাটাকে ঘিরে রেখেছিল। রাত প্রায় 2টার দিকে দাদুর ঘুম ভেঙে যায়। কেন ভেঙেছিল সেটা তিনি প্রথমে বুঝতে পারেননি। চারপাশে সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু কয়েক সেকেন্ড পরে তিনি অনুভব করলেন ঘরের ভেতরে কেউ আছে। সেই অনুভূতিটা এত শক্তিশালী ছিল যে তার বুকের ভেতর ধকধক শুরু হয়ে যায়। ধীরে ধীরে তিনি বিছানায় উঠে বসেন। জানলার বাইরে চাঁদের আলো পড়েছিল, সেই আলোয় ঘরের কিছু অংশ দেখা যাচ্ছিল, আর তখনই তিনি সেটাকে দেখতে পান। ঘরের এক কোণে দেয়ালের পাশে অন্ধকারের মধ্যে একটা মানুষের অবয়ব দাঁড়িয়েছিল। প্রথমে তিনি ভাবলেন হয়তো চোখের ভুল, কিন্তু কয়েক সেকেন্ড পরে বুঝলেন সেটা সত্যি, কারণ অবয়বটা ধীরে ধীরে মাথা কাত করল, এমন ভাবে কাত করল যা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। প্রায় কাঁধ ছুঁয়ে ফেলল মাথা। দাদুর শরীরের সব রক্ত যেন জমে গেল। তিনি হাত বাড়িয়ে টেবিলের ওপর রাখা টর্চ ধরলেন এবং কাঁপা হাতে আলো ফেললেন সেই দিকে। আলো পড়তেই অবয়বটা অদৃশ্য হয়ে গেল, যেন কখনো সেখানে ছিলই না। কিন্তু ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে একটা চিৎকার ভেসে এলো, এত ভয়ঙ্কর আর আতঙ্কিত চিৎকার যে পুরো ক্যাম্প কেঁপে উঠল। দাদু দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন, অন্যরাও বেরিয়ে এসেছে। চিৎকারটা এসেছিল ড্যানিয়েলের কেবিন থেকে। সবাই দৌড়ে সেখানে পৌঁছায়। দরজাটা ভেতর থেকে খোলা ছিল। ভেতরে ঢুকে তারা যে দৃশ্য দেখল সেটা তাদের জীবনের গতিপথ বদলে দিয়েছিল। ড্যানিয়েল ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল, তার মুখ সাদা হয়ে গেছে, চোখ দুটো অস্বাভাবিক বড় হয়ে আছে, আর সে কাঁপতে কাঁপতে ঘরের দেয়ালের দিকে আঙুল তুলে দেখাচ্ছিল। প্রথমে কেউ কিছু বুঝতে পারেনি, তারপর টর্চের আলো দেয়ালের উপরে পড়তেই সবাই জমে যায়। দেয়ালের ওপর বড় বড় অক্ষরে কিছু লেখা ছিল। লেখা হয়েছিল এমন কোনো কালো পদার্থ দিয়ে যা দেখতে অনেকটা শুকিয়ে যাওয়া রক্তের মতো, আর সেই লেখাটা ছিল মাত্র তিনটি শব্দের, আমি ফিরে এসেছি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল লেখাটা ছিল ইংরেজিতে, শব্দগুলো সরাসরি তাদের মাথার ভেতরে ঢুকে গিয়েছিল। আর ঠিক তখনই দাদুর মনে হল তারা যে জিনিসটাকে সেই ফার্ম হাউসে রেখে এসেছে বলে ভেবেছিল সেটা আসলে কখনোই সেখানে থাকেনি। পরদিন সকাল ছিল অস্বাভাবিক রকম মেঘলা, আকাশ জুড়ে ঘন ধূসর মেঘ জমেছিল, অথচ আবহাওয়ার পূর্বাভাসে কোনো ঝড়ের কথা বলা হয়নি। আগের রাতের ঘটনার পর ক্যাম্পে থাকা কারো মুখে হাসি ছিল না। দেয়ালে লেখা সেই রহস্যময় বাক্যটি এখনো সবার মাথার ভেতর ঘুরছিল। সবচেয়ে অদ্ভুত বিষয় হল লেখাটি রাতের মধ্যেই অদৃশ্য হয়ে গিয়েছিল। সকালে যখন তারা আবার ড্যানিয়েলের কেবিনে ঢুকল তখন দেয়াল একেবারে পরিষ্কার, যেন সেখানে কখনো কিছু লেখা হয়নি। কিন্তু সবাই সেটি দেখেছিল, সবাই একই জিনিস পড়েছিল, ফলে এটাকে কল্পনা বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ ছিল না। দাদু লক্ষ্য করলেন ড্যানিয়েল আরও আচরণগতভাবে অস্বাভাবিক হয়ে উঠেছে। সে আগের মতো কথা বলছে না, কেউ কিছু জিজ্ঞেস করলে অনেক সময় উত্তরই দিচ্ছে না, আবার কখনো এমনভাবে তাকিয়ে থাকে যেন সামনের মানুষটাকে চিনতে পারছে না। দুপুরের দিকে সে হঠাৎ একা একা বনের দিকে হাঁটতে শুরু করে। পিটার বিষয়টি খেয়াল করে তার পিছু নেয়। প্রায় আধ ঘন্টা পর পিটার তাকে একটি শুকনো জলাভূমির পাশে খুঁজে পায়। ড্যানিয়েল মাটিতে হাঁটু গেড়ে বসেছিল এবং একটি ধারালো ছুরি দিয়ে কাদামাটির ওপর অদ্ভুত সব চিহ্ন আঁকছিল। পিটার তাকে ডাকতেই সে চমকে ওঠে, যেন গভীর ঘুম থেকে জেগে উঠেছে। পরে যখন তাকে জিজ্ঞাসা করা হয় কেন সে সেখানে গিয়েছিল, তখন সে শপথ করে বলে তার কিছু মনে নেই। সেই ঘটনার পর দাদু এবং পিটার সিদ্ধান্ত নিলেন বৃদ্ধ লোকটার কাছে আবার যেতে হবে। তাদের মনে হচ্ছিল সে হয়তো আরও কিছু জানে যা প্রথমবার বলেনি। বিকেলের দিকে তারা আবার রেকর্ড অফিসে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে বৃদ্ধ লোকটি সেদিন কাজে আসেনি। বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় তারা তার বাড়ির ঠিকানা সংগ্রহ করে সেখানে যায়। বাড়িটি ছিল শহরের একেবারে পুরনো অংশে, ছোট কাঠের তৈরি একটি বাড়ি, চারপাশে আগাছা জন্মেছিল। দরজায় বারবার কড়া নাড়ার পরও কেউ সাড়া দেয়নি। শেষ পর্যন্ত পাশের বাড়ির এক মহিলা বেরিয়ে এসে জানান একটু আগেই রাতের অ্যাম্বুলেন্স এসে বৃদ্ধ লোকটিকে নিয়ে গেছে। দাদুর বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। তিনি জানতে চাইলেন কি হয়েছিল। মহিলা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, রাতের দিকে তিনি একটি অদ্ভুত শব্দ শুনেছিলেন। প্রথমে ভেবেছিলেন বৃদ্ধ লোকটি হয়তো অসুস্থ হয়ে পড়েছে, পরে জানলা দিয়ে উঁকি মেরে যা দেখলেন তিনি আজও ভুলতে পারবেন না। বৃদ্ধ লোকটি নিজের ঘরের মেঝেতে বসেছিল এবং দেয়ালের দিকে তাকিয়ে কারোর সঙ্গে কথা বলছিল, কিন্তু ঘরে তিনি ছাড়া আর কেউ ছিল না। কিছুক্ষণ পর হঠাৎ এমনভাবে চিৎকার শুরু করে যেন কেউ তাকে জীবন্ত পুড়িয়ে মারছে। অ্যাম্বুলেন্স আসার আগেই সে অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে পৌঁছে তারা জানতে পারে বৃদ্ধ এখনও বেঁচে আছে, কিন্তু তার মানসিক অবস্থা ভালো নয়। অনেক অনুরোধের পর কয়েক মিনিটের জন্য দেখা করার অনুমতি দেয়া হয়। ঘরে ঢুকেই দাদু অনুভব করলেন কিছু একটা ঠিক নেই। বৃদ্ধ লোকটি বিছানায় শুয়েছিল কিন্তু তার চোখ খোলা, আর সেই চোখে এমন আতঙ্ক ছিল যা ভাষায় প্রকাশ করা কঠিন। তাদের দেখেই সে উঠে বসার চেষ্টা করল। তার ঠোঁট কাঁপছিল, গলা শুকিয়ে যাচ্ছিল। অনেক কষ্টে সে মাত্র কয়েকটি কথা বলতে পারল।
ওঠা, জেগে উঠেছে।
দাদু ধীরে ধীরে জিজ্ঞেস করলেন,
ওটা কি?
বৃদ্ধ লোকটির চোখ আরো বড় হয়ে গেল। কয়েক সেকেন্ড সে নিঃশব্দে দরজার দিকে তাকিয়ে রইল, যেন কেউ সেখানে দাঁড়িয়ে আছে। তারপর ফিসফিস করে বলল,
কারাগার ছিল, বাসা না।
কথাটা শুনে দাদুর শরীর কেঁপে উঠল। বৃদ্ধ লোকটি কাঁপা হাতে বিছানার চাদর আঁকড়ে ধরে আবার বলতে শুরু করল,
ওখানে যে স্তম্ভ দেখেছ ওটা পুজোর জায়গা ছিল না, ওটা ছিল তালা। ওটাকে বন্দি করে রেখেছিল।
কারা বন্দি করে রেখেছিল? প্রশ্নটা শুনে বৃদ্ধ উত্তর দিল না, বরং তার মুখের অভিব্যক্তি হঠাৎ বদলে গেল। আতঙ্ক ধীরে ধীরে অন্য কিছুর জায়গা ছেড়ে দিল। এমন এক অদ্ভুত শূন্যতা যেন সে আর নিজের মধ্যে নেই। তারপর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে দাদুর পেছনের দিকে তাকালো। দাদু প্রথমে বুঝতে পারেননি, কিন্তু ঘরে থাকা অন্যদের মুখের রং মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে যেতে দেখে তার বুকের ভেতর বরফ জমে গেল। কারণ ঘরের দরজার কাছে একটি প্রতিফলন দেখা যাচ্ছিল। ঘরের ভেতরে যতজন মানুষ ছিল, প্রতিফলনে তার যে একজন বেশি, আর সেই অতিরিক্ত অবয়বটি দাঁড়িয়েছিল ঠিক দাদুর পেছনে। কিন্তু দাদু যখন ঘুরে তাকালেন, সেখানে কেউ ছিল না। দাদু বলতেন, জীবনের কিছু কিছু মুহূর্ত আছে যেগুলোকে মানুষ বহু বছর পরেও ঠিক সেই অনুভূতি নিয়েই মনে করতে পারে। হাসপাতালের ঘর থেকে বেরিয়ে আসার মুহূর্তটা ছিল তেমনই একটি স্মৃতি, তিনি আজীবন ভুলতে পারেননি। বৃদ্ধ লোকটার চোখের সেই আতঙ্ক কিংবা দরজার কাছে দেখা সেই অতিরিক্ত প্রতিফলন। বাইরে বেরিয়ে আসার পর কয়েক মিনিট কেউ কোনো কথা বলেননি। হাসপাতালের করিডোরে মানুষের যাতায়াত ছিল, নার্সরা স্বাভাবিকভাবে কাজ করছিল, ডাক্তাররা রোগী দেখছিলেন, কিন্তু তাদের কাছে সবকিছুই অবাস্তব মনে হচ্ছিল, যেন তারা অন্য কোনো জগতের কিছু দেখে ফিরে এসেছে এবং এখন সাধারণ মানুষের মধ্যে দাঁড়িয়ে আছে। ক্যাম্পে ফেরার পথে দাদুর মাথায় বারবার একটি প্রশ্ন ঘুরছিল, যদি ফার্ম হাউসটি সত্যি একটি কারাগার হয়ে থাকে, তাহলে কাকে বন্দি করে রাখা হয়েছিল? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারা তাকে বন্দি করেছিল? কারণ এমন কোন শক্তি যাকে আটকে রাখতে একটি সম্পূর্ণ ভবন তৈরি করতে হয়, সে নিশ্চয়ই সাধারণ কোনো অশুভ আত্মা নয়। সেই রাতেই পিটার একটি পুরনো মানচিত্র নিয়ে বসে। দীর্ঘ সময় ধরে নথি ঘাঁটাঘাঁটি করার পর সে একটি অদ্ভুত বিষয় আবিষ্কার করে। বর্তমান ফার্ম হাউসটি 1903 সালে নির্মিত হয়েছিল বলে সরকারি রেকর্ডে উল্লেখ আছে, কিন্তু তার আগে সেই একই জায়গায় অন্য একটি স্থাপনার অস্তিত্ব পাওয়া যায়, একটি কাঠের মিশন হাউস, যা 19 শতকের শেষ দিকে রহস্যজনকভাবে আগুনে পুড়ে যায়। আর অবাক করা বিষয় হল, সেই আগুনে কোনো মৃতদেহ পাওয়া যায়নি, পুরো ভবন ছাই হয়ে গিয়েছিল, কিন্তু সেখানে থাকা মানুষগুলো যেন বাতাসে মিলিয়ে যায়। দাদু এবং পিটার পরদিন সকালেই স্থানীয় লাইব্রেরিতে যায়। সেখানে বহু পুরনো সংবাদপত্র এবং ইতিহাস সংরক্ষণ করা ছিল। কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পর তারা একটি ছোট্ট সংবাদ প্রতিবেদন খুঁজে পায়, যার তারিখ 1891 সালের নভেম্বর মাস। প্রতিবেদনটি খুবই সংক্ষিপ্ত ছিল। তাতে লেখা ছিল যে একটি ধর্মীয় দল উত্তরাঞ্চলের গভীর জঙ্গলে একটি বিচ্ছিন্ন বসতি স্থাপন করেছিল। কয়েক মাস পর তাদের সঙ্গে বাইরের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে অনুসন্ধানকারী দল সেখানে পৌঁছে দেখে জায়গাটি সম্পূর্ণ খালি, কোনো মৃতদেহ নেই, কোনো সংগ্রামের চিহ্ন নেই, শুধু পরিত্যক্ত বাড়ি আর অদ্ভুত কিছু প্রতীক। প্রতিবেদনটির শেষ লাইনটি দাদুর শরীরে কাঁটা দিয়ে উঠেছিল। তদন্তকারীদের মধ্যে দুইজন পরবর্তীতে মানসিক ভারসাম্য হারান এবং দাবি করেন যে তারা এমন কাউকে দেখেছেন যে তাদের নিজেদের মুখ ব্যবহার করেছিল। সেই মুহূর্তে ঘরের ভেতর এক অস্বস্তিকর নীরবতা নেমে আসে, কারণ একই ধরনের কথা তারা ড্যানিয়েলের মুখ থেকেও শুনেছে। ট্রাকের ছাদের ওপর থাকা প্রাণীটির মুখ তার মতো। বিকেলের দিকে তারা ক্যাম্পে ফিরে আসে, কিন্তু সেখানে পৌঁছে তারা বুঝতে পারে কিছু একটা ঘটেছে। ড্যানিয়েলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথমে সবাই ভেবেছিল সে হয়তো আশেপাশে হাঁটতে গেছে, কিন্তু এক ঘন্টা খোঁজাখুঁজির পরও যখন কোনো খোঁজ পাওয়া গেল না, তখন উদ্বেগ আতঙ্কে পরিণত হতে শুরু করল। সন্ধ্যার একটু আগে একজন কর্মী দৌড়ে এসে জানায় যে পনির গভীরে পুরনো শিকারী পথের কাছে কারো পায়ের ছাপ পাওয়া গেছে। সবাই টর্চ নিয়ে সেখানে ছুটে যায়। বনের ভেতর ঢুকতেই দাদুর মনে হতে থাকে চারপাশের পরিবেশ যেন অস্বাভাবিকভাবে নিস্তব্ধ, কোনো পাখির ডাক নেই, কোনো প্রাণীর শব্দ নেই, শুধু শুকনো পাতার ওপর তাঁদের নিজেদের পায়ের শব্দ। প্রায় 20 মিনিট হাঁটার পর তারা একটি ফাঁকা জায়গায় পৌঁছায় আর সেখানে গিয়ে সবাই থমকে দাঁড়ায়। ফাঁকা জায়গাটির মাঝখানে একটি বিশাল মৃত গাছ দাঁড়িয়ে ছিল। গাছটির ছাল প্রায় পুরোপুরি ঝরে পড়েছে। দূর থেকে দেখতে মানুষের কঙ্কালের মতো লাগছিল। গাছের নিচে ড্যানিয়েল বসেছিল, একদম স্থির, নড়াচড়া করছে না, চোখ বন্ধ। প্রথমে সবাই ভেবেছিল সে হয়তো অচেতন, কিন্তু কাছে যেতেই তারা বুঝতে পারে বিষয়টি আরো ভয়ঙ্কর। ড্যানিয়েল ঘুমিয়ে নেই, সে ধীরে ধীরে কিছু একটা বলছে, একই বাক্য বারবার বারবার বারবার। দাদু কাছে গিয়ে শুনতে পেলেন সে একটি নাম উচ্চারণ করছে, এমন একটি নাম যা তারা আগে কখনো শোনেননি। কিন্তু সেই নামটি শুনেই দাদুর বুকের ভেতর হঠাৎ তীব্র ব্যথা অনুভূত হল। মনে হল শব্দটা কানে নয়, সরাসরি মাথার ভেতরে প্রবেশ করছে। আর ঠিক তখনই পিটার টর্চের আলো মৃত গাছটির গায়ে ফেলে। পরের মুহূর্তেই তার হাত থেকে টর্চ পড়ে যায়, কারণ গাছের গায়ে শত শত নাম খোদাই করা ছিল। একই ধরনের নাম, একই ধরনের লেখার ধরন, যেমনটা তারা দেখেছিল সেই কালো স্তম্ভের গায়ে। আর নামগুলোর একেবারে নিচে নতুন করে খোদাই করা ছিল আরও একটি নাম, একটি নাম যা মাত্র কয়েক ঘন্টা আগেও সেখানে ছিল না। নামটি হল ড্যানিয়েল। বাকি ঘটনা, অর্থাৎ আমাদের আজকের এই ঘটনার শেষ অংশ পরের পর্বে।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
ড্যানিয়েল নামটি গাছের গায়ে খোদাই করা দেখতে পাওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য কেউ কোনো কথা বলতে পারেনি। দাদু বলতেন ভয় অনেক ধরনের হয়। কখনো মানুষ কোনো অজানা জিনিস দেখে ভয় পায়, আবার কখনো এমন কিছু দেখে যার অর্থ সে বুঝতে পারে না। কিন্তু সেই মুহূর্তে তারা যে ভয় অনুভব করেছিল তার কারণ ছিল আরো গভীর, কারণ তারা জানত কয়েক ঘন্টা আগে এই নামটি সেখানে ছিল না, অর্থাৎ কেউ বা কিছু এটি নতুন করে লিখেছে। আর সবচেয়ে বড় প্রশ্ন হল কেন। পিটার দ্রুত ড্যানিয়েলকে ঝাঁকিয়ে জাগানোর চেষ্টা করল। প্রথমে কোনো সাড়া পাওয়া গেল না। কয়েকবার ডাকাডাকির পর ধীরে ধীরে তার চোখ খুলল, কিন্তু সেই চোখ দেখে দাদুর বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। ড্যানিয়েলের চোখ ছিল খোলা, কিন্তু মনে হচ্ছিল সে তাদের দেখছে না, যেন তার দৃষ্টি শরীর ভেদ করে আরো দূরে কোথাও চলে গেছে। কয়েক মুহূর্ত পর সে ধীরে ধীরে চারপাশে তাকাল এবং এমনভাবে প্রশ্ন করল যেন সে জানেই না সে সেখানে কিভাবে এসেছে। তাকে নিয়ে সবাই দ্রুত ক্যাম্পে ফিরে আসে। সারা পথ সে একটি কথাও বলেনি, কিন্তু দাদু লক্ষ্য করছিলেন হাঁটা ফেরার সময় সে কয়েকবার পেছনে তাকিয়েছিল। এমনভাবে তাকিয়েছিল যেন কেউ তাদের অনুসরণ করছে, একবার নয় বারবার, অথচ সেখানে কাউকে দেখা যায়নি। সেই রাতেই পরিস্থিতি আরো খারাপ হয়ে ওঠে। রাত প্রায় তিনটার দিকে ক্যাম্পের জেনারেটর হঠাৎ বন্ধ হয়ে যায়, পুরো এলাকা অন্ধকারে ডুবে যায়। বাইরে তখন মেঘে আকাশ ঢাকা, চাঁদের আলোও নেই, এমন অন্ধকার যেখানে নিজের হাতও দেখা যায় না। কয়েক মিনিট পর জেনারেটর আবার চালু হয়, আলো ফিরে আসতেই সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু সেই স্বস্তি মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল, কারণ আলো জ্বলার সঙ্গে সঙ্গেই দেখা যায় ড্যানিয়েল তার কেবিনে নেই। দরজা ভেতর থেকে বন্ধ ছিল, জানালাও বন্ধ, তবু সে নেই। একজন পূর্ণবয়স্ক মানুষ যেন হাওয়ায় মিলিয়ে গেছে। ক্যাম্প জুড়ে আবার খোঁজ শুরু হয়। প্রায় এক ঘন্টা ধরে খোঁজাখুঁজির পর অবশেষে তাকে পাওয়া যায়, কিন্তু এবার সে বনের মধ্যে নয়, দাঁড়িয়েছিল ক্যাম্পের একেবারে শেষ প্রান্তে, পুরনো জ্বালানি সংরক্ষণের শেডের সামনে, সম্পূর্ণ স্থির, তার পিঠ সবার দিকে, যেন কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। দাদু ধীরে ধীরে তার কাছে এগিয়ে যান, কয়েক ফুট দূরে গিয়ে ডাকেন, ড্যানিয়েল? কোনো উত্তর নেই। আবার ডাকেন, তবুও না। অবশেষে তিনি তার কাঁধে হাত রাখেন, আর ঠিক সেই মুহূর্তে ড্যানিয়েল ঘুরে দাঁড়ায়। দাদু বলতেন, জীবনে তিনি অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখেছেন, কিন্তু সেই মুহূর্তের মতো অস্বস্তিকর কিছু আর কখনো নয়, কারণ ড্যানিয়েলের মুখে কোনো অভিব্যক্তি ছিল না, একদম কিছুই না, না ভয়, না রাগ, না দুঃখ, না বিস্ময়, যেন মানুষের মুখ নয়, মানুষের মুখোশ। কয়েক সেকেন্ড সে নিঃশব্দে দাদুর দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে হাসে, একটি অস্বাভাবিক ঠান্ডা হাসি, আর নিচু গলায় বলে, ও জানে তোমাদের নাম। চারপাশে সবাই জমে যায়। দাদু কষ্ট করে জিজ্ঞেস করেন, কে জানে? ড্যানিয়েলের হাসি আরো বড় হয়ে ওঠে, যে নিচে ছিল। তুমি কি বলতে চাইছ? ও এখন আর নিচে নেই। এই কথা বলেই সে হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরদিন সকালে তারা সিদ্ধান্ত নেয়, আর দেরি করা যাবে না, বিষয়টি যত দ্রুত সম্ভব শেষ করতে হবে। বৃদ্ধ লোকটার বলা কথাগুলো, পুরনো সংবাদপত্রের প্রতিবেদন, কালো স্তম্ভ, গাছের গায়ে খোদাই করা নাম, সবকিছু এক জায়গায় গিয়ে মিলেছে, এবং সেই মিলন বিন্দু ছিল সেই পরিত্যক্ত ফার্ম হাউস। কিন্তু এবার তারা একা যেতে রাজি ছিল না। দীর্ঘ অনুসন্ধানের পর তারা এমন একজনের খোঁজ পায় যার সম্পর্কে স্থানীয় কয়েকজন প্রবীণ মানুষ ফিসফিস করে কথা বলত। একজন বৃদ্ধ কৃষিকারী, বহু বছর ধরে উত্তরাঞ্চলের জঙ্গল ঘুরে বেড়ানো একজন মানুষ, এমন একজন যিনি নাকি ফার্ম হাউসটির অস্তিত্ব সম্পর্কে জানতেন এবং বহু বছর ধরে সেই এলাকা এড়িয়ে চলতেন। দুই দিন পর তারা তাকে খুঁজে পায় একটি ছোট্ট হ্রদের পাশে তার কাঠের কেবিন। বৃদ্ধ লোকটি তাদের গল্প মনোযোগ দিয়ে শোনে, কোনো কথা বলে না, কেবল শুনতে থাকে। কিন্তু যখন দাদু কালো স্তম্ভের কথা বলেন এবং গাছের গায়ে নাম খোদাই হওয়ার কথা বলেন, তখন বৃদ্ধ শিকারীর মুখের রং ধীরে ধীরে বদলে যায়। অনেকক্ষণ চুপ থাকার পর সে জানালার বাইরে তাকায় হ্রদের কালো পানির দিকে, তারপর খুব আস্তে আস্তে বলে, তোমরা ওটাকে জাগাওনি। ঘরের সবাই স্তব্ধ হয়ে যায়। দাদু জিজ্ঞেস করেন, তাহলে? বৃদ্ধ লোকটি দীর্ঘশ্বাস ফেলে, তারপর এমন একটি কথা বলে যা তাদের ভেতরটা কাঁপিয়ে দেয়,
ও বহু বছর ধরে জেগেই ছিল,
তাহলে এখন কেন? বৃদ্ধ শিকারী ধীরে ধীরে মাথা ঘোরায়। তা আমার চোখে এমন ভয় ছিল যা কোনো অভিনয় হতে পারে না।
কারণ ও অপেক্ষা করছিল।
কিসের জন্য? বৃদ্ধ লোকটি কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তারপর ফিসফিস করে বলে,
তোমাদের জন্য।
আর ঠিক তখনই কেবিনের বাইরে হ্রদের দিক থেকে একটি অদ্ভুত শব্দ ভেসে আসে, যেন কেউ পানির ওপর দিয়ে ধীরে ধীরে হাঁটছে। কিন্তু বাইরে তাকিয়ে তারা কাউকে দেখতে পায় না, শুধু হ্রদের কালো পানির ওপর একের পর এক ঢেউ ছড়িয়ে পড়তে থাকে, যেন অদৃশ্য কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছে। বৃদ্ধ শিকারীর কেবিনে এখন এমন এক নীরবতা নেমে এসেছে যেখানে মানুষের শ্বাস নেয়ার শব্দও অস্বাভাবিক মনে হয়। বাইরে হ্রদের পানিতে ঢেউ তৈরি হচ্ছিল, কিন্তু কাউকে দেখা যাচ্ছিল না। দাদু জানালার কাছে এগিয়ে গিয়ে তাকাতেই দেখলেন কালো পানির ওপর গোল গোল বৃত্ত তৈরি হচ্ছে, একটি তারপর আরেকটি, তারপর আরো দূরে আরেকটি, যেন কোনো ভারী জিনিস ধীরে ধীরে পানির ওপর দিয়ে হেঁটে আসছে। কিন্তু কোনো অবয়ব নেই, কোনো ছায়া নেই, শুধু ঢেউ। বৃদ্ধ শিকারী আচমকা উঠে দাঁড়ালেন। তার বয়স অনেক হলেও সেই মুহূর্তে তার চলাফেরায় এক ধরনের জরুরি আতঙ্ক ছিল। তিনি কেবিনের দরজায় গিয়ে সেটি শক্ত করে বন্ধ করলেন, তারপর দেয়ালের কাছে ঝোলানো একটি ছোট্ট কাপড়ের থলি নামিয়ে আনলেন। থলির ভেতর থেকে কিছু শুকনো গাছের ডাল, পাখির পালক আর পাথরের মতো কয়েকটি জিনিস বের করলেন। সেগুলো তিনি টেবিলের ওপর সাজিয়ে রাখতে রাখতে নিচু গলায় কিছু বলতে লাগলেন। ভাষাটা দাদুরা বুঝতে পারেননি, কিন্তু শব্দগুলো শুনলেই শরীরে কাঁটা দিচ্ছিল। কয়েক মিনিট পর বৃদ্ধ লোকটি তাদের দিকে তাকালেন, তার চোখে ক্লান্তি ছিল কিন্তু ভয়টা আরো স্পষ্ট।
তোমরা যা দেখেছ তা কোনো ভূত নয়, কোনো মৃত মানুষের আত্মাও নয়, ওর কোনো আসল মুখ নেই, তাই ও অন্যের মুখ পড়ে।
দাদু জিজ্ঞেস করলেন,
তাহলে ও আসলে কি?
বৃদ্ধ লোকটির সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না, তিনি জানালার দিকে তাকিয়ে রইলেন যেন বাইরে কিছু দেখছেন। তারপর ধীরে ধীরে বললেন,
অনেক পুরনো কিছু, মানুষের আগের না, কিন্তু মানুষের স্মৃতির আগের। আমাদের বয়োজ্যেষ্ঠরা বলতেন, কিছু জায়গা আছে যেখানে বাস্তব আর অন্য কিছুর মাঝের পর্দা পাতলা হয়ে যায়। সেই জায়গাগুলোতে কিছু আসে, সব সময় আসে না, কিন্তু এলে ফিরে যেতে চায় না।
দাদুর গলা শুকিয়ে গিয়েছিল।
ফার্ম হাউসটা?
পর্দাটা ওখানেই পাতলা, আর যারা ওকে আটকেছিল তারা জানত যে শুধু মেরে বা তাড়িয়ে ওকে সরানো যাবে না, তাই তারা ওকে বেঁধে রেখেছিল নাম দিয়ে।
নাম দিয়ে?
বৃদ্ধ লোকটি মাথা নেড়ে বললেন,
শুধু নাম শব্দ নয়, নাম মানে পরিচয়। মনে রেখো, কেউ যখন তোমার নাম জানে তখন সে তোমাকে ডাকার একটা পথ পায়, আর যদি সে তোমার নাম নিজের জায়গায় লিখে ফেলতে পারে।
তিনি বাকিটা শেষ করলেন না। ঘরের ভেতর ঠান্ডা যেন আরো বেড়ে গেল। দাদুর মনে পড়ল কালো স্তম্ভের কথা, গাছের গায়ে খোদাই করা নামের কথা, আর সবচেয়ে বেশি ড্যানিয়েলের কথা।
তাহলে কি ওর নাম লেখা মানে?
পিটার কথাটা শেষ করতে পারল না। বৃদ্ধ লোকটি এবার সোজা হয়ে উঠে বসলেন।
মানে ওকে চিহ্নিত করা হয়েছে, কিন্তু এখনো দেরি হয়ে যায়নি। যতক্ষণ মানুষ নিজের নাম মনে রাখতে পারে ততক্ষণ সে পুরোপুরি হারায় না।
এই কথার অর্থ তখন কেউ পুরোপুরি বুঝতে পারেনি, কিন্তু কয়েক ঘন্টা পর তারা বুঝতে বাধ্য হয়েছিল। রাত নামার আগেই তারা ক্যাম্পে ফিরে এলো। পথে ড্যানিয়েল অস্বাভাবিকভাবে চুপ ছিল, মাঝে মাঝে সে জানালার বাইরে তাকাচ্ছিল, আর তার ঠোঁট খুব সামান্য নড়ছিল, যেন খুব আস্তে কিছু বলছে। দাদু কয়েকবার জিজ্ঞেস করেও কোনো উত্তর পাননি। ক্যাম্পে পৌঁছে সবাই সিদ্ধান্ত নেয় ভোর হওয়ার সঙ্গে সঙ্গে তারা আবার ফার্ম হাউসে যাবে। এই রহস্য যত দীর্ঘ হচ্ছে ততই বিপদ বাড়ছে, কিন্তু সেই পরিকল্পনার ঠিক মতো বাস্তবায়িত হয়নি। কারণ মাঝরাতে দাদুর ঘুম ভাঙে একটি অদ্ভুত শব্দে। প্রথমে মনে হয়েছিল কেউ বাইরে হাঁটছে, শুকনো পাতার ওপর ধীর পায়ের শব্দ। তিনি উঠে বসতেই বুঝলেন শব্দটা কেবিনের বাইরে নয়, শব্দটা ছাদের ওপর। টক 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 শব্দ, খুব ধীরে, মেপে মেপে। কেউ যেন হাঁটছে না, বরং আঙুলের গাঁট দিয়ে কাঠের টোকা দিচ্ছে। দাদু কয়েক সেকেন্ড স্থির হয়ে শুনলেন, তারপর শব্দটা থেমে গেল। তিনি ভাবলেন হয়তো কল্পনা, কিন্তু ঠিক তখনই দরজার নিচের ফাঁক দিয়ে একটা ছায়া সরে গেল। মানুষের ছায়া নয়, অস্বাভাবিক লম্বা, চিকন আর বাঁকানো। দাদু টর্চ হাতে দরজার কাছে গিয়ে দাঁড়ালেন, বুকের ভেতর ধুকপুক করছে। ধীরে ধীরে দরজা খুললেন, বাইরে কেউ নেই, বাতাস নেই, শুধুই অন্ধকার। কিন্তু মাটির দিকে আলো ফেলতেই তিনি জমে গেলেন দরজার সামনে কাদার ওপর স্পষ্ট পায়ের ছাপ। মানুষের মতো কিন্তু পুরোপুরি নয়, লম্বা আঙুল, অস্বাভাবিক গভীর ছাপ। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ছাপগুলো দরজার দিকে আসেনি। ছাপগুলো শুরু হয়েছে দরজার ঠিক সামনে থেকে, তারপর অন্ধকারের দিকে চলে গেছে, যেন কিছু একটা মাটির ভেতর থেকে উঠে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, তারপর চলে গেছে। দাদু আলো অনুসরণ করে কয়েক কদম এগোতেই ছাপগুলো হঠাৎ শেষ হয়ে গেল। কোনো মোর নয়, কোনো দৌড় নয়, যেন জিনিসটা হাওয়ায় মিলিয়ে গেছে। ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এল,
ওগুলো দেখো না।
দাদু ঘুরে দেখলেন, ড্যানিয়েল দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখে আবার সেই শূন্য অভিব্যক্তি।
কেন?
দাদু জিজ্ঞেস করলেন। ড্যানিয়েল ধীরে ধীরে হাসল,
কারণ ও চায় তুমি দেখো।
তারপর সে আরো নিচু গলায় বলল,
ও বলেছে পরের নামটা তোমার।
এই কথার সঙ্গে সঙ্গে ক্যাম্পের সব আলো এক সঙ্গে নিভে গেল, আর সেই অন্ধকারে দাদু স্পষ্ট শুনতে পেলেন তাদের চারপাশে একাধিক মানুষ হাঁটছে, কিন্তু সেখানে মানুষ ছিল না, শুধু অন্ধকারে ঘুরে বেড়ানো পায়ের শব্দ। সব আলো নিভে যাবার পর কয়েক সেকেন্ডের জন্য পৃথিবীটা যেন অস্তিত্ব হারিয়ে ফেলেছিল। চারিদিকে এমন অন্ধকার নেমে এসেছিল যে দাদু নিজের হাতও দেখতে পাচ্ছিলেন না, কিন্তু চোখে কিছু না দেখলেও কানে সবকিছু স্পষ্ট শুনতে পাচ্ছিলেন। ক্যাম্পের চারপাশে পায়ের শব্দ ঘুরে বেড়াচ্ছিল, এক জোড়া নয়, দুই জোড়া নয়, অনেকগুলো। ধীরে ধীরে যেন একদল মানুষ অন্ধকারের মধ্যে তাদের ঘিরে হাঁটছে। দাদুর শরীরের প্রতিটি স্নায়ু চিৎকার করে বলছিল যে জায়গা ছেড়ে পালাতে হবে, কিন্তু তিনি নড়তে পারছিলেন না, কারণ তিনি বুঝতে পেরেছিলেন অন্ধকারের মধ্যে যাই থাকুক না কেন তারা তাকে দেখতে পাচ্ছে। আর সেই অনুভূতিটা ছিল ভয়ঙ্করভাবে বাস্তব। প্রায় এক মিনিট পর জেনারেটর আবার চালু হলো। আলো ফিরে আসতেই পায়ের শব্দগুলো থেমে গেল, যেন সেগুলো কখনো ছিলই না। ক্যাম্পের অন্য কেবিনগুলো থেকেও লোকজন বেরিয়ে এলো। সবার মুখে একই প্রশ্ন, একই আতঙ্ক, কারণ প্রত্যেকেই সেই শব্দ শুনেছিল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তখনও বাকি ছিল। ড্যানিয়েল কোথাও নেই। মাত্র কয়েক সেকেন্ড আগে সে দাদুর সামনে দাঁড়িয়েছিল, আলো নিভেছিল, আবার জ্বলে উঠেছে, আর সেই সময়ের মধ্যেই সে অদৃশ্য হয়ে গেছে। সেই রাতে আর কেউ ঘুমায়নি। ভোরের আলো ফুটতেই সবাই মিলে সিদ্ধান্ত নিল, আর দেরি নয়, আজই ফার্ম হাউসে ফিরতে হবে, রহস্যের শেষ খুঁজতে হবে। কারণ তারা এখন নিশ্চিত, যতক্ষণ না সবকিছুর উত্তর পাবে পাওয়া যাচ্ছে ততক্ষণ এই জিনিস তাদের ছেড়ে যাবে না। সকাল আটটার দিকে তারা রওনা দেয়। আকাশ তখনও ভারী মেঘে ঢাকা। পুরো পথ জুড়ে এক অদ্ভুত চাপা অনুভূতি কাজ করছিল, যেন বোন নিজেই নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে। প্রায় দেড় ঘন্টা পরে তারা আবার সেই ফার্ম হাউসের সামনে পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখল তার জন্য কেউ প্রস্তুত ছিল না। ফার্ম হাউসটি আগের মতো ছিল না। বাড়ির কাঠের দেয়ালগুলো আগের চেয়ে আরো ভাঙাচোড়া মনে হচ্ছিল। অনেক জানালা ভেঙে গেছে, ছাদের কিছু অংশ ধসে পড়েছে। অথচ তারা মাত্র কয়েকদিন আগেই এখানে এসেছিল। কয়েকদিনের মধ্যে এমন পরিবর্তন সম্ভব নয়। দাদুর মনে হচ্ছিল যেন বাড়িটি কয়েক বছরের নয়, কয়েক দশকের পুরনো হয়ে গেছে। বৃদ্ধ শিকারী ধীরে ধীরে চারপাশ পর্যবেক্ষণ করলেন, তারপর মাটির দিকে তাকিয়ে বললেন,
ও শক্তিশালী হচ্ছে।
কেউ প্রশ্ন করার আগেই তিনি বাড়ির ভেতরে ঢুকে গেলেন। তারা সবাই তার পিছু নিল। ভেতরে ঢুকতেই সেই পরিচিত পচা গন্ধ আবার নাকে এলো, কিন্তু এবার গন্ধের সঙ্গে সঙ্গে আরো কিছু মিশেছিল, যেন ভেজা মাটি আর বহুদিনের বন্ধ থাকা কোনো কবরের গন্ধ। বাড়ির ভেতর অস্বাভাবিক নীরবতা, প্রতিটি পদক্ষেপে মেঝে কোঁকিয়ে উঠছিল। অবশেষে তারা সেই লুকোনো দরজার সামনে পৌঁছায় যেটা তাদের ভূগর্ভস্থ কক্ষে নিয়ে গিয়েছিল। দরজাটি খোলা ছিল, সম্পূর্ণ খোলা। দাদু নিশ্চিত ছিলেন তারা শেষবার বের হওয়ার সময় এটি বন্ধ করে গিয়েছিলেন। বৃদ্ধ শিকারী কোনো কথা না বলে হ্যারিকেন জ্বালালেন, তারপর সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলেন, প্রত্যেকে তার পেছনে। যত নিচে নামছিল বাতাস তত ঠান্ডা হচ্ছিল, আর সবার বুকের ভেতরের অস্বস্তি বাড়ছিল। অবশেষে তারা নিচে পৌঁছাল। হ্যারিকেনের আলো ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ল, আর তখনই সবাই থমকে দাঁড়াল। কালো স্তম্ভটি এখনো সেখানে ছিল, কিন্তু আগের মতো নয়। স্তম্ভের গায়ে খোদাই করা নামগুলোর সংখ্যা যেন বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। যেখানে আগে কয়েকশো নাম ছিল এখন মনে হচ্ছিল হাজারেরও বেশি নাম লেখা। আর প্রতিটি নামের চারপাশে কালচে দাগ ছড়িয়ে আছে, যেন পাথর নয় জীবন্ত কোনো জিনিসের গায়ে লেখা। বৃদ্ধ শিকারী ধীরে ধীরে স্তম্ভের কাছে এগিয়ে গেলেন, তারপর হ্যারিকেনের আলো একটি নির্দিষ্ট জায়গায় ফেললেন।
এদিকে তাকাও,
তিনি বললেন। দাদু সামনে এগিয়ে গেলেন, আর পরের মুহূর্তেই তার বুকের ভেতরটা বরফ হয়ে গেল, কারণ সেখানে নতুন কয়েকটি নাম খোদাই করা ছিল। ড্যানিয়েলের নাম, পিটারের নাম আর দাদুর নিজের নাম। তাদের কারো নাম আগে সেখানে ছিল না, কিন্তু এখন আছে। আর নামগুলোর নিচে আরো একটি লাইন ধীরে ধীরে ফুটে উঠছিল, যেন পাথরের ভেতর থেকে লেখাটি বেরিয়ে আসছে। হ্যারিকেনের আলোয় সবাই অসহায়ের মতো তাকিয়ে রইল। ধীরে ধীরে শব্দগুলো স্পষ্ট হয়ে উঠল, একটি বাক্য, মাত্র পাঁচটি শব্দ। পরের দরজা খুলতে হবে। ঘরের ভেতর হঠাৎ এমন এক ঠান্ডা ছড়িয়ে পড়ল যে সবার নিঃশ্বাস সাদা কুয়াশার মতো দেখা যাচ্ছিল, কারণ তারা সবাই একই জিনিস বুঝতে পেরেছিল। এই ভূগর্ভস্থ কক্ষটাই শেষ জায়গা নয়, এর নিচে আরো কিছু আছে, আর সেই কিছু একটা এতদিন ধরে অপেক্ষা করছিল। কেউ যেন নিচে নেমে তার দরজাটা খুলে দেয়। বৃদ্ধ শিকারী অনেকক্ষণ স্তম্ভটার দিকে তাকিয়ে রইলেন, তারপর এমন একটি সত্য বললেন যা সব কিছুর অর্থ পরিষ্কার করে দিল। বহু বছর আগে এই অঞ্চলে কয়েকজন মানুষ এমন একটি সত্তার মুখোমুখি হয়েছিল যার নিজের কোনো পরিচয় ছিল না। সে মানুষের নাম, স্মৃতি এবং পরিচয় চুরি করে বেঁচে থাকত। যত বেশি মানুষ তার নাম ভুলে যেত এবং নিজের পরিচয় হারাত সে তত বেশি শক্তিশালী হয়ে উঠত। সেই কারণেই তাকে হত্যা করা যায়নি, পরবর্তীতে তাকে ভূগর্ভস্থ সেই কক্ষের নিচে বন্দী করা হয়েছিল। কালো স্তম্ভটি ছিল একটি তালা, আর স্তম্ভের গায়ে খোদাই করা নামগুলো ছিল সেই মানুষদের যারা নিজেদের পরিচয় উৎসর্গ করে তাকে বন্দী রাখতে সাহায্য করেছিল। কিন্তু বছরের পর বছর ধরে মানুষ সেই ইতিহাস ভুলে যায়, ফার্ম হাউসটি পরিত্যক্ত হয়ে পড়ে, আর তাদের নিচে নামা এবং স্তম্ভ স্পর্শ করার মাধ্যমে সেই প্রাচীন বন্ধন দুর্বল হয়ে যায়। স্তম্ভের নিচে লুকোনো পাথরের দরজা খুলতেই এমন এক অন্ধকার বেরিয়ে আসে যা আলোকে পর্যন্ত ঘিরে ফেলেছিল। সেই অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে ছিল সেই সত্তা, কোনো নির্দিষ্ট মুখ নেই, বরং প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে, কখনো ড্যানিয়েল, কখনো পিটার, কখনো দাদুর নিজের। আর তার চারপাশে ভেসে বেড়াচ্ছিল অসংখ্য মানুষের বিকৃত প্রতিচ্ছবি। পরিস্থিতি বুঝে বৃদ্ধ শিকারী শেষ সিদ্ধান্ত নিলেন। তিনি জানতেন দরজাটি আবার সিল করতে হলে নতুন পরিচয়ের বলি প্রয়োজন, কিন্তু এবার কাউকে উৎসর্গ করা নয়, বরং সেই সত্তাকে তার নিজের অস্তিত্বের ফাঁদে আটকে ফেলতে হবে। তিনি সবাইকে নিজের নাম জোরে জোরে বলতে লাগলেন। প্রথমে কেউ বুঝতে পারেনি, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তারা লক্ষ্য করল যতবার তারা নিজেদের নাম উচ্চারণ করছে ততবারই সেই সত্তার মুখ বিকৃত হয়ে যাচ্ছে, কারণ তার শক্তি ছিল মানুষের পরিচয় চুরি করা। কিন্তু যখন মানুষ নিজের পরিচয় দৃঢ়ভাবে ধরে রাখে তখন সে দুর্বল হয়ে পড়ে। দাদু, পিটার এবং অন্যরা একসঙ্গে নিজেদের নাম উচ্চারণ করতে থাকে, পুরো কক্ষ তাদের কণ্ঠে কেঁপে উঠতে থাকে। তখন বৃদ্ধ শিকারী স্তম্ভের ওপর নিজের রক্তের শেষ চিহ্ন এঁকে প্রাচীন প্রতীকটি সম্পূর্ণ করেন। মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর এক গর্জন শোনা যায়, পুরো ভূগর্ভস্থ কক্ষ কাঁপতে শুরু করে। কালো সত্তাটি শত শত মুখে চিৎকার করতে থাকে, কিন্তু ধীরে ধীরে তার অবয়ব ভেঙে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং শেষ পর্যন্ত স্তম্ভের নিচের অন্ধকারে টেনে নেওয়া হয়। কয়েক সেকেন্ড পরে দরজাটি নিজে থেকে বন্ধ হয়ে যায়, স্তম্ভের গায়ের সব নতুন নাম মুছে যায়, শুধু পুরনো নামগুলো রয়ে যায়, যেন তারা আবারও তাদের দায়িত্ব পালন করছে। দাদু এবং পিটার সেদিন জীবিত অবস্থায় ফার্ম হাউস থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন, কিন্তু বৃদ্ধ শিকারী আর ফিরে আসেননি। কক্ষ ধসে পড়ার সময় তিনি ভেতরেই থেকে গিয়েছিলেন। পরে সরকারি লোকজন এসে পুরো জায়গাটি সিল করে দেয়। কয়েক মাসের মধ্যে ফার্ম হাউসটি অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে যায় এবং জায়গাটি মানচিত্র থেকে প্রায় হারিয়ে যায়। অনেক বছর পরে বৃদ্ধ বয়সে দাদু যখন এই ঘটনাটি বলতেন, তখন তিনি সব সময় একই কথা বলে শেষ করতেন। তিনি বলতেন, আমি বিশ্বাস করি না যে ওটা পুরোপুরি মারা গিয়েছিল। কিছু জিনিসকে হত্যা করা যায় না, শুধু ঘুম পাড়িয়ে রাখা যায়। তারপর তিনি কয়েক সেকেন্ড চুপ থাকতেন এবং যোগ করতেন, কারণ সেই ঘটনার 30 বছর পর একদিন ডাক বাক্সে আমি একটি খাম পাই। ভেতরে শুধু একটি কাগজ ছিল, সেখানে শত শত নামের তালিকার একেবারে নিচে নতুন করে একটি নাম লেখা, আমার নাম। আর কাগজের নিচে মাত্র একটি বাক্য, আমি এখনো অপেক্ষা করছি। খামটি পাওয়ার পর দাদু বহু বছর সেটার কথা কাউকে বলেননি, এমনকি পরিবারের লোকজন কেউ না, কারণ তিনি জানতেন কেউ তার কথা বিশ্বাস করবে না। কাগজটি তিনি একটি পুরনো ধাতব বাক্সে তালা বন্ধ করে রেখে দিয়েছিলেন। তারপর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করেছিলেন। বছর কেটে যায়, তিনি বিয়ে করেন, পরিবার গড়ে তোলেন, চাকরি করেন, সময়ের সঙ্গে সঙ্গে ফার্ম হাউসের স্মৃতি কিছুটা ঝাপসা হয়ে আসে। কিন্তু একটি জিনিস কখনো বদলায়নি। মাঝে মধ্যে গভীর রাতে ঘুম ভেঙে তিনি অনুভব করতেন কেউ একজন তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে, চোখ খুললেই কিছু দেখা যেত না, কিন্তু সেই অনুভূতি রয়ে যেত যেন অন্ধকারের মধ্যে কেউ ধৈর্য ধরে অপেক্ষা করছে। তারপর 2014 সালের শীতের এক রাতে ঘটনাটা ঘটে। বাইরে তুষার ঝড় চলছিল, পুরো এলাকা সাদা বরফে ঢেকে গেছে। দাদু তখন একা বাড়িতে ছিলেন। রাত প্রায় 3টার দিকে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। কেন ভেঙেছিল তিনি জানতেন না, কিন্তু কয়েক সেকেন্ড পর তিনি একটি শব্দ শুনতে পান। শব্দটা আসছিল সামনের দরজা থেকে। এত রাতে কেউ আসার কথা নয়। জানালার কাছে গিয়ে তিনি বাইরে তাকালেন। প্রথমে কিছুই দেখতে পেলেন না, তারপর দূরের রাস্তার পাশে একটি অবয়ব চোখে পড়ে। মানুষের মতো লম্বা, স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তুষার ঝড়ের মধ্যেও নড়ছে না। দাদু দ্রুত আলো জ্বালালেন, আবার বাইরে তাকালেন। অবয়বটি তখন আর রাস্তার পাশে নয়, সেটি তার বাড়ির গেটের ভেতরে দাঁড়িয়েছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই যেন অসম্ভব দূরত্ব অতিক্রম করেছে। আর তখনই দাদুর মনে পড়ে যায় সেই লাল চোখ, সেই কালো স্তম্ভ আর সেই বাক্য,
"আমি এখনো অপেক্ষা করছি।"
পরদিন সকালে প্রতিবেশীরা দাদুকে তার বসার ঘরে অচেতন অবস্থায় খুঁজে পায়। তার কোনো বড় শারীরিক সমস্যা হয়নি, কিন্তু ঘটনার পর থেকে তিনি আর কখনো সেই রাতের বিস্তারিত বর্ণনা দেননি। শুধু মৃত্যুর কয়েক সপ্তাহ আগে তিনি আমাকে একটি ছোট্ট বাক্স দিয়েছিলেন। সে একই ধাতব বাক্স, ভেতরে ছিল সেই পুরনো কাগজটি, শত শত নামের তালিকা, নিচে তার নিজের নাম। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, আমি যখন কাগজটি প্রথম দেখি তখন সেখানে শুধু একটি নতুন নাম যোগ করা হয়েছিল, দাদুর নয়, আমারও নয়। নামটি ছিল এমন একজন মানুষের যাকে আমি চিনি না। কিন্তু আজ এত বছর পরে যখনই আমি বাক্সটি খুলে দেখি, তালিকার নিচে নামের সংখ্যা যেন একটু একটু করে বাড়ছে। আর কখনো কখনো গভীর রাতে মনে হয় ঘরের অন্ধকার কোণে কেউ দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে, অপেক্ষা করছে যেন তালিকায় পরের নামটি লেখার সময় এখনো আসেনি, কিন্তু খুব শিগগিরই আসবে। দাদুর মৃত্যুর পর প্রায় 6 মাস আমি বাক্সটাকে স্পর্শও করিনি। ঘরের একটি আলমারির ভেতর তালাবদ্ধ করে রেখেছিলাম। নিজের মনকে বোঝাতাম এগুলো শুধু পুরনো কাগজ, একজন বৃদ্ধ মানুষের ভয়ঙ্কর অভিজ্ঞতার স্মৃতি, এর বেশি কিছু নয়। কিন্তু যতই নিজেকে বোঝানোর চেষ্টা করেছি, ততই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করেছে। প্রথমে ছোটখাটো ব্যাপার, ঘরের এমন জায়গায় জিনিস পাওয়া যেত যেখানে আমি কখনো রাখিনি। মাঝরাতে ঘুম ভেঙে যেত আর মনে হতো কেউ আমার নাম ধরে খুব আস্তে করে ডাকছে। শব্দটা এত ক্ষীণ ছিল যে নিশ্চিত হওয়া যেত না সেটি বাস্তব নাকি স্বপ্ন। কিন্তু একটি বিষয় সবসময় একই ছিল, ডাকটি শুনলেই আমার প্রথম মনে হতো আমি নামটি আগেও কোথাও শুনেছি, অনেক আগে, এমন কোথাও যেখানে আমার যাওয়ার কথা নয়। এক রাতে কৌতূহল আমাকে হারিয়ে দিল। আমি বাক্সটি খুললাম, ভেতরের কাগজটি বের করে টেবিলের ওপর রাখলাম। তালিকার নামগুলো আগের মতোই ছিল, কিন্তু নিচের দিকে তাকাতেই আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। নতুন একটি নাম যোগ হয়েছে, এবার নামটি আমি চিনতাম। সে ছিল আমাদের এলাকার একজন বৃদ্ধ মানুষ, যার মৃত্যুর খবর আমি মাত্র 2 সপ্তাহ আগে শুনেছিলাম। প্রথমে বিষয়টাকে কাকতালীয় বলে মনে হয়েছিল, কিন্তু তারপর আরো নিচে চোখ যেতেই দেখলাম শেষ লাইনে অর্ধেক লেখা একটি নাম, পুরো নাম নয়, শুধু কয়েকটি অক্ষর, আর সেই অক্ষরগুলো আমার নিজের নামের শুরু। আমি সঙ্গে সঙ্গে কাগজটি ভাঁজ করে বাক্সে ঢুকিয়ে দেই, কিন্তু সেই রাতেই আমি প্রথমবার স্বপ্নটি দেখি। স্বপ্নে আমি আবার সেই ফার্ম হাউসের সামনে দেখি দাঁড়িয়ে আছি। চারপাশে তুষার, ভাঙা জানালার ভেতর থেকে লাল দুটি চোখ আমাকে দেখছে। তারপর অন্ধকারের মধ্যে একটি কণ্ঠ ভেসে আসে,
তালিকা কখনো শেষ হয় না।
পরদিন সকালে আমি সিদ্ধান্ত নেই, দাদুর ঘটনাটা লিখে রাখব। যদি আমার সঙ্গে কিছু ঘটে তাহলে অন্তত ঘটনাগুলো হারিয়ে যাবে না। কিন্তু লিখতে বসার সময় আমি একটি বিষয় খেয়াল করি, দাদুর পুরনো নোটবুকের শেষ পাতায় একটি বাক্য ছিল। লেখা ছিল বাক্যটি যা আমি আগে কখনো দেখিনি, হয়তো খেয়ালও করিনি, হয়তো সত্যি সেখানে ছিল না। বাক্যটি ছিল খুব ছোট, যদি নামটি সম্পূর্ণ হয়ে যায় বাক্সটি খুলবে না। নিচে দাদুর কাঁপা হাতে আঁকা একটা তারিখ, আর সেই তারিখটি দেখে আমার হাত ঠান্ডা হয়ে যায়, কারণ সেটি আজ থেকে ঠিক 7 দিন পরের দিন। আমি জানি না দাদু কিভাবে এটি লিখেছিলেন কিংবা কেন লিখেছিলেন, কিন্তু এখন আমার সামনে দুটি প্রশ্ন। প্রথমত, তালিকার নিচে আমার নাম কেন ধীরে ধীরে সম্পূর্ণ হচ্ছে, আর দ্বিতীয়ত 7 দিন পর কি ঘটতে যাচ্ছে? কারণ আজ রাতেও আমি স্পষ্ট শুনতে পাচ্ছি আমার ঘরের বাইরে কেউ ধীরে ধীরে হাঁটছে, আর প্রতিটি পদক্ষেপের সঙ্গে সঙ্গে দরজার ওপার থেকে খুব আস্তে একটি শব্দ ভেসে আসছে, আমার নিজের নাম। 7 দিনের কথা মাথায় নিয়ে আমি এক মুহূর্ত শান্তিতে থাকতে পারছিলাম না। প্রথম দিনটা কেটে গেল আতঙ্ক আর অস্বীকারের মধ্যে। দ্বিতীয় দিন থেকে আমি বাক্সটি আর খুলিনি, কিন্তু তাতেও কোনো লাভ হল না, কারণ যা ঘটেছিল তার জন্য বাক্স খোলার প্রয়োজন ছিল না। প্রতি রাতেই সেই পায়ের শব্দ আরো কাছে আসতে লাগল। প্রথম রাতে শব্দটি ছিল বাড়ির সামনের পথের কাছে, দ্বিতীয় রাতে বারান্দায়, তৃতীয় রাতে জানলার ঠিক বাইরে, আর চতুর্থ রাতে আমি স্পষ্ট শুনতে পেলাম আমার শোবার ঘরের দরজার ওপারে কেউ দাঁড়িয়ে আছে। সে দরজায় আঘাত করছিল না, ভেতরে ঢোকার চেষ্টা করছিল না, শুধু দাঁড়িয়েছিল আর মাঝে মধ্যে খুব আস্তে আমার নাম উচ্চারণ করছিল। সে কণ্ঠ শুনে সবচেয়ে বেশি ভয় লাগত এই কারণে যে সেটি কোনো অপরিচিত কণ্ঠ ছিল না। কখনো সেটি আমার বাবার মতো শোনাত, কখনো দাদুর মতো, কখনো আবার আমার নিজের কণ্ঠের মতো। পঞ্চম দিনের রাতে আমি আর সহ্য করতে পারলাম না, দাদুর পুরনো বাক্স, নোটবুক আর সেই কাগজ নিয়ে বসে রইলাম। তখনই একটি বিষয় চোখে পড়ে যা এতদিন খেয়াল করিনি। তালিকার প্রায় সব নামের পাশে খুব ছোট করে কিছু সংখ্যা লেখা ছিল। প্রথমে সেগুলো এলোমেলো মনে হয়েছিল, কিন্তু কয়েক ঘন্টা ধরে মিলিয়ে দেখার পর বুঝলাম সেগুলো তারিখ। জন্ম তারিখ নয়, মৃত্যুর তারিখও নয়, বরং এমন এক দিন যেদিন সেই মানুষগুলো প্রথমবার ওই সত্তার মুখোমুখি হয়েছিল। আমার বুকের ভেতর ধক করে উঠল, কারণ তালিকার একেবারে নিচে আমার নামের অসম্পূর্ণ অংশের পাশে একটি তারিখ লেখা ছিল, আর সেই তারিখটি ছিল আগামীকাল। ঠিক দাদুর নোটবুকে লেখা দিনের সঙ্গে মিলে যায়। তখনই আমি বুঝলাম দাদু ভবিষ্যৎ দেখেননি, তিনি সতর্ক বার্তা রেখে গিয়েছিলেন, কারণ তারও আগে একটা জিনিস তার সঙ্গে ঘটেছিল। ষষ্ঠ দিনের রাত শেষ হয়ে সপ্তম দিনের প্রথম প্রহর শুরু হল। ঘড়িতে রাত 2:58। আমি বসার ঘরে বসছিলাম, বাক্সটি টেবিলের ওপর, জানালার বাইরে ঘন অন্ধকার, আর তখনই সেই শব্দটা আবার শুরু হল। এবার দরজায় নয়, ঘরের ভেতর থেকে। ধীরে ধীরে আমি ঘুরে তাকালাম, আমার পেছনের দেয়ালে ঝোলানো আয়নায় একজন মানুষ দাঁড়িয়ে আছে, লম্বা, কালো, অস্বাভাবিক রোগা। তার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু আয়নার মধ্যে সে ছিল, আর ঘরের ভেতর তার অস্তিত্ব ছিল না। কয়েক সেকেন্ড পরে সে মাথা তুলল, তারপর ধীরে ধীরে তার মুখ বদলাতে লাগল। প্রথমে দাদুর মুখ, তারপর ড্যানিয়েলের, তারপর পিটারের, তারপর এমন সব মানুষের মুখ যাদের আমি কখনো দেখিনি। শেষ পর্যন্ত
মুখটি থেমে গেল। আমি আতঙ্কে নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলাম, কারণ আয়নায় দাঁড়িয়ে থাকা জিনিসটির মুখ তখন আমার নিজের মুখ। ঠিক সেই মুহূর্তে টেবিলের ওপর রাখা বাক্সটি মেজ থেকেই খুলে গেল। ভেতরের কাগজটি বাতাস ছাড়াই বেরিয়ে এসে মেঝেতে পড়ল, আর তালিকার একেবারে নিচে বহু বছর ধরে অসম্পূর্ণ থাকা নামটি সম্পূর্ণ হয়ে গেল। সেখানে লেখা ছিল আমার নাম। এরপর কি হয়েছিল আমি জানি না, কারণ দাদুর ঘটনা এখানেই শেষ হয়ে যায়। কিন্তু যদি কোনোদিন গভীর রাতে তোমার নাম ধরে কেউ ফিসফিস করে ডাকে, যদি মনে হয় ঘরের অন্ধকার কোণে কেউ দাঁড়িয়ে আছে, অথবা যদি কোনো পুরনো কাগজে শত শত নামের তালিকা দেখতে পাও, তাহলে একটি কথা মনে রেখো, তালিকাটি কখনো শেষ হয় না। কারণ কিছু জিনিসকে বন্দী রাখা যায়, ভুলে যাওয়া যায়, এমনকি আগুনে পুড়িয়ে দেয়া যায়, কিন্তু সম্পূর্ণ ধ্বংস করা যায় না। আর এই মুহূর্তে তুমি যখন শেষ লাইনটি পড়ছ, কোথাও অন্ধকারে কেউ তোমার নামটাও লিখে রাখছে। এই বলে আমার ফ্রেন্ড ঘটনা শেষ করে। এই ঘটনাটি অনেক লম্বা, তাই এভাবে লিখে পাঠালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা লিখে পাঠাবার জন্য, এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চতুর্থ পর্বের মাধ্যমে আমরা দীর্ঘ একটি ঘটনা শেষ করলাম। ভালো থাকবেন সবাই।
সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ঘটনা শুনছিলেন, ঘটনা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা অডিও ক্লিপে যাব। আমি জানি যে অনেকেই অডিও ক্লিপ ভালোবাসেন, কারণ অডিও ক্লিপ আমরা তাঁদের কাছ থেকে সংগ্রহ করি যারা তাঁর ঘটনাটি তার মতো করে আপনাদের শোনাতে চান। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক।
আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি আপনি ভালো দলে আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, এবং প্রিয় লিসেনাররা আপনারা কেমন আছেন? তো আমি আমার লাইফে মোটামুটি 4-5 বার এ পর্যন্ত প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, প্যারানর্মালের আমি আসলে সম্মুখীন হয়েছি শুধু একবার না, মোটামুটি 4-5 বার। এর ভিতর শহরে 2 বার, তারপর গ্রামে 2 বার। তো যাই হোক, আমি খালি ঘটনা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, যে আমি চাই ভূত.com যেরকম ভাবে 2 মিলিয়ন অতিক্রম করছে, ঠিক সেরকম ভাবে 10 মিলিয়ন অতিক্রম করুক এবং অনেক বড় হোক। আমি মন থেকে এই দোয়া করি, কেননা আমার অনেক লম্বা একটা সময়ের সাথে জড়িত আছে। তো আমি শুধু এতটুকুই বলতে চাই যে চলুন শুরু করা যাক ঘটনা। 2022 সাল, আমি তখন নারায়ণগঞ্জের একটি সুনামধন্য বড় গ্রুপ ফ্যাক্টরিতে চাকরি করি। তো আমি আমার ডিউটি শিডিউল ছিল নাইট শিফটের ডিউটি, রাতের 8টা থেকে সকাল 8টা পর্যন্ত। তো সেদিন ছিল আমার নাইট শিফটের ডিউটি। আমি যথারীতি আমার বাসা থেকে খাওয়া দাওয়া করে, গোসল টোসল করে, জামা কাপড় পরে সুন্দর করে আমি আমার কর্মস্থলে উপস্থিত হলাম। গিয়ে আমি আমার সুপারভাইজার আশিক ভাইকে বললাম, ভাই কি করবো আজকে, কাজটা কি? তো সে আমাকে বললো যে এখানে আয়, তুই আজকের যে এই সাইড এর লাইনে যত কাজ আছে সবকিছু এখানে তুই গুছ গাছ কর, আর আমি ওদিকটা দেখছি। তো যথারীতি আমি আমার এই সাইড এর আমার ভাই যে আমার সুপারভাইজার আমাকে যে কাজে দায়িত্ব দিয়েছে আমি সেই কাজটা করতেছিলাম। তো ওখানে বলে রাখি, তো আমার এই ঘটনার সাথে আরেকটা ব্যক্তি জড়িত আছে যে আমার সাথে আসলে এই ঘটনাটা ফেস করছে। তো তার নাম হচ্ছে মামুন, সে আমার ফ্রেন্ড, আমরা একসাথে কাজ করি, আমার কলিগ। আর তো তখন আমার ঘটনা ফিরে যায়, তখন সময় হচ্ছিল আনুমানিক রাতের 11টা বাজে। তো মোটামুটি লাইনের কাজ প্রায় অনেক টুকা আগায় গেছে, তো এখনো সারা রাত পরে আছে। তো এই ভিতর সারাদিন অনেকক্ষণ কাজ করার একটু মন চাইতেছিল, হাওয়া বাতাস খাই, ভালো লাগতেছিল না। তো আমি আমার ফোন বের করে আমি আমার ফ্রেন্ডকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম, মামুন কোথায় রে তুই, চালো আস তো আমার লাইনে আস। ও বললো, কেন কি হয়েছে, আস না। পরে ও আসলো, আসার পর আমি বললাম যে মামুন আমার তো ভালো লাগতেছে না রে, একটু ছাদে যাই, ছাদে গিয়ে একটু আমাদের একটু বাজে অভ্যাস ছিল স্মোক করার। মামুনকে আমি বললাম যে চল ছাদে যাই, একটু স্মোক করে আসা, একটু হাওয়া বাতাস খাই। তো ও বললো, ওকে কিন্তু এখন যাবো না, একটু ঘন্টাখানিক পরে যাই। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এখন যাওয়া লাগবে না, ঘন্টাখানিক পরে যাই, কারণ আমার হাতে একটু কাজ ছিল। তো আমিও ভাবলাম ঠিক আছে, ঘন্টাখানিক পর যায়। তো ও বললো, ঠিক আছে তাহলে তুই থাক, আমি গেলাম। তো আমি আমার কাজে মনোযোগ দিলাম, আমি কাজ করতেছি করতেছি। তো আমার এইদিকে আর খেয়াল নেই, কাজে করতে করতে হঠাৎ করে দেখলাম মামুন এসে বলতেছে, চল এখন যাই। লাইটার নিয়েছিস? আমি বললাম, হ্যাঁ নিয়েছি, চল। তো আমাদের ফ্যাক্টরি একটু বর্ণনা দিয়ে নিই ঘটনা বোঝার সাথে। তো আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে নারায়ণগঞ্জের কোন একটি জায়গা, আমি ফ্যাক্টরির নাম বলবো না, আমি আগেও বলছি। তো ওই ফ্যাক্টরিটা ছিল পাঁচতলা বিশিষ্ট, আর ওই ফ্যাক্টরির ক্যান্টিন ছিল ছাদে, ক্যান্টিন ডাইনিং হল। তো আমাদের ফ্লোরটা ছিল পাঁচতলায়, আর উপরতলা হচ্ছে ছাদ। তো আমাদের ফ্লোরে তিনটা সিঁড়ি, এক সিঁড়ি হচ্ছে মেইন গেট দিয়ে বরাবর চলে যায়, একটা সিঁড়ি পিছন দিয়ে, আরেকটা সিঁড়ি ওই সাইড দিয়ে, মানে তিন সাইড দিয়ে আর কি, বুঝছেন, একটা লেডিস এর জন্য, আর দুটা হচ্ছে একটা স্টাফ এর জন্য, আর একটা হচ্ছে ওয়ার্কার, ছেলে ওয়ার্কারদের জন্য। তো আমরা আর একটা কথা বলে রাখি, আমাদের ছাদে ক্যান্টিনের ওখানে মাত্র একটা লাইটই ছিল। এটা কেন বলতেছি, আসলে এটা ঘটনার সাথে থাকলে আপনি বুঝতে পারবেন যে কেন এটা বলতেছি। তো ক্যান্টিনের ঠিক বাম পাশে ছিল ডাইনিং হল, যেখানে সবাই লাঞ্চ করত, আর ঠিক তার পাশে যে মসজিদে ওজুখানার এখানে যেরকম বসার জায়গা আর পানির কল থাকে না, ঠিক সেরকম আমাদের ছাদের এখানে কল ছিল বসার জন্য। তো আমরা ফ্লোর থেকে বের হয়ে পিছনে সিঁড়ি দিয়ে ছাদের দিকে গেলাম। ছাদে উঠার পর আমরা যে জিনিসটা খেয়াল করলাম যে ছাদে অন্য দিনের তুলনায় তো বাতাস নাই বললে চলে, ছাদে পরিবেশটা কেমন, একবারে পিনপতন নিরবতা, কোন শব্দ নেই, সারা শব্দ নেই, নিজের হৃৎপিণ্ড ধুকধুকানি শব্দটা স্পষ্ট শোনা যাচ্ছে। তো আমরা সেই বসার জায়গায় গেলাম, ওখানে গিয়ে আমি আমার ফ্রেন্ড মামুনকে বললাম, দোস্ত লাইট বিড়িটা জ্বালা। তো বিড়িটা জ্বালালো, তো বিড়িটা জ্বালাচ্ছিল, জ্বালানোর পর আমরা কথা বলতেছিলাম, কোন এক বিষয়ে আমরা কথা বলতেছিলাম। তো কথার ফাঁক দিয়ে আমার চোখ গেল ছাদের যে ক্যান্টিন ছিল, ওই ক্যান্টিনে আমাদের যে পাশে আমাদের পিছনে সিঁড়ি দরজা ছিল, ওই দরজার সাইডে একটা রিলিং ছিল, মানে রিলিং এর সাইডে সিঁড়ি, আবার ও পাশে হচ্ছে আপনার ক্যান্টিন। তো আমি দেখতে পেলাম যে সেই পাশে রিলিং এর ওখানে একটি কে যেন দাঁড়ায় আছে, কালো, মানে অন্ধকার তো এমনি কালো দেখা যাচ্ছে। তো আমি ভাবলাম যে ওখানে হয়তো কেউ মানুষ। আমি আর একটু খেয়াল করে দেখলাম যে তার হাতে লাল করে কি জানো একটা জ্বলন্ত টাইপের, বা আমি জানি না ওটা কি ছিল, আমি বলতেই পারতেছি না ওটা কি ছিল, আমি এই জন্য আমি সবই দুঃখিত, আমি এটা জানি না কি, কিন্তু আমি দেখতে পেলাম যে লাল কিছু একটা জ্বলন। তো আমি মনে মনে ভাবলাম হয়তো নিচ থেকে কেউ সিগারেট জ্বালায় খাচ্ছে। তো আমি ওদিকে মনোযোগ না দিয়ে মামুনের দিকে জাস্ট একটু তাকালাম, তাকায় বললাম যে দোস্ত চালু কর, নিচে যেতে হবে। এই কথা বলে আমি জাস্ট আবার ওই দিকে তাকালাম, তাকায় দেখি যে ওখানে কোনো লোক নেই। তো এখানে আমার একটু খটকা লাগলো, খটকা লাগার কারণটা হচ্ছে যে জাস্ট এখানে এক থেকে দুই সেকেন্ডের ব্যবধান, আর এই সময় ভিতর যদি কেউ নড়াচড়া করত তাহলে নিশ্চয়ই শব্দ আসতো। আর এমনও না বিষয়টা যে ও একবারে ছাদের গেটের সাথে আসল, ও মিনিমাম ছাদের গেট থেকে এরকম একটা দূরত্বে আসল যে হাঁটিয়া গেলে শব্দ আসবে আর মিনিমাম তিন থেকে চার সেকেন্ডের বেশি লাগবে। তো এরকম একটা দূরত্বে আছিল ওই অবয়বটি। তো আমি জাস্ট মামুনের দিকে আবার তাকালাম, তাকায় মানে আমি ভাবতেছি মানে এটা কি দেখলাম, তাকানোর ভিতরে আমি জাস্ট আবার ওদিকে আবার তাকালাম, দিয়ে সেই লোকটি আবারও আছে হাতে কি জানো একটা। তো আমি জাস্ট ভাবলাম যে হয়তো আমার চোখের ভুল, কিন্তু আমি নিজে নিজে একটু কোয়েশ্চেন করলাম যে ভুল মানুষ কয়বার করে, একবার না দুবার। তো আমি এই কথাটা মামুনকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম যে সামনে তাকা। তো সামনে তাকা, ও দেখো কি, আমি ও তাকালাম, উমা, কেউ নাই। আমি ভাবলাম এটা কি হলো। পরপর তিনবার তো আমি আবার মামুনের দিকে তাকা, ওদিকে তাকলাম, দেখে এবার ওই অবয়বটা দাঁড়ায় আছে। তো আমি ওই অবয়বের দিকে তাকাই, মামুনকে ধাক্কা দিয়ে কইলাম যে মামুন দেখ দেখ দেখ। তো এইবার যখন ওই দেখলো, ও দেখতে পারলো যে একটা লোক দাঁড়ায় আছে। তো বললো কি হয়েছে, একটা মানুষ দাঁড়ায় আছে, তো এখন এখানে কি হয়েছে। আমি বললাম তুই আবার তাকা, নিচের দিকে তাকা, আবার তাকা, মানে চোখ ফিরে আবার তাকা। তো আমার কথা অনুযায়ী আমার দিকে তাকা, ও আবার ও দিকে তাকালো। তাকানোর সাথে সাথে উই ও জাস্ট শকড, মানে কই গেল ওই লোকটা। আমি বললাম যে দোস্ত আমার মানে এমনি ভালো লাগতেছে না, তা আমার মনে হচ্ছে যে এই জায়গায় খারাপ কিছু একটা ঘটতে পারে, তো কি করা যায়। তো মামুন বললো আর কিছু না। তো ও ভাবলো যে ওখানে হয়তো কেউ আছে মজা করতেছে, কিন্তু বিশ্বাস করা মুশকিল যে ও পলকের ভিতরে একটা মানুষ গায়েব হয়ে যেতেছে আর পলকের সাথে সাথে একটা মানুষ হাজির হয়ে যাচ্ছে। তো এটা একটা আসলে সাধারণ কোনো বিষয় না, এটা আমরা ডেফিনেটলি তখন শিওর হয়ে গেলাম যে এটা প্যারানর্মাল কিছু, এটা আসলে জিন, ওটা নিশ্চিত হলাম যে আমরা ওটা জিন। কেননা আমরা পরপর এরকম আরো পরীক্ষা করার জন্য একবার আমরা ওই অবয়বের দিকে তাকাচ্ছি, একবার আমরা দুজন দুজনের দিকে তাকাচ্ছি, এরকম আরো দুই তিনবার হওয়ার পর আমাদের শরীরে ঠান্ডা হয়ে গেছে, মানে আমাদের কেউ মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। মানে আমরা যে এই মুহূর্তে আমাদের কি করা উচিত, আমরা কি করব, আমরা আসলে জাস্ট বাকরুদ্ধ হয়ে গেছি। তো আমি যে জিনিসটা মামুনকে বললাম যে দোস্ত দেখ, জান বাঁচানো ফরজ, যদি আজকে যদি এখান থেকে না বের হতে পারি, কালকে সূর্য ওঠাতে দেখবো এটাও সন্দেহ। তো আমি, ও আমার কথায় একমত ছাই দিল যে তুই ঠিকই বলেছিস, এইখান থেকে এই মুহূর্ত থেকে বের হতে হবে। তো ও আমাকে বললো যে দোস্ত দেখ, আমার হাতে তো সিগারেট জ্বালানো আছে, আমি শুনছি যে হাতে নাকি সিগারেট জ্বালানো থাকলে নাকি খারাপ কোনো কিছু আসে না। তো আমি ওই মুহূর্তে আমি কি বললো, মানে আমি যে নিজের শরীর বন্ধ করব বা আয়াতুল কুসি পড়ব বা কেউ কে ফোন করে যে আমি হেল্প নিব, মানে ওরকম একটা আমি কোনো পরিস্থিতি বিধ ছিলাম না। আমি জাস্ট ওখানে আমি কল্পনা করতেছিলাম যে আদৌ মানে এটা কি সত্যি, আমি এমনি আমার লাইফে আমি কত রাত বিরাত আমি বাস যাওয়ার দিকে তাকাইছিলাম যে আমি জিন ভূত কিছু দেখবো, কিন্তু আজকে যখন আমার সামনে সত্যি সত্যি কোনো কিছু একটা আছে, তাহলে আমি জাস্ট অবাক। তো আমি যে জিনিসটা করলাম যে আমি সবার আগে মামুনকে বললাম যে দোষ দেখ, চুপ থাক, সবার আগে কোনো কথা বলিস না। তো ও বললো যে হ্যাঁ ঠিক ঠিকই বলেছি, সে আসলে কথা বলার মতো কিছু না, এলে চুপ থাক। আমি জাস্ট ওকে বললাম যে চুপ থাক, সবার প্রথম এখানে কোনো কথা বলা যাবে না, আমাদের রিল্যাক্সে ওই অবয়বটার দিক থেকেই যেতে হবে, কারণ এছাড়া আমাদের আর কোনো পথ নাই, আমাদের গেলে ওখান থেকে যেতে হবে। তো মামুন বলল হ্যাঁ, তো তোর হাতে একটা সিগারেট আছে না, ওটাও জ্বালা। তো আমি আমার হাতেরটাও জ্বালালাম। তো জ্বালানোর পর দুজনেই একসাথে দুজন দুজনের হাত ধরে আমরা সামনের দিকে এগোতে লাগলাম। তো আস্তে আস্তে টিপ টিপ করে যাচ্ছি। তো ঠিক আমরা জানতাম না আমাদের জন্য আরো কিছু অপেক্ষা করতেছিল। আমরা দেখতে পেলাম যে উইদিন ন্যানো সেকেন্ড ওই অবয়বটা ঘুরা দাঁড়ালো। তো আমি আর আমার ফ্রেন্ড মামুন যে জিনিসটা দেখলাম, যেটা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না, আমরা দেখতে পেলাম যে সে অবয়বটি তার মুখটা একদম কালো, ভ্যাপসা কালো, মাংস বসার মতো দুর্গন্ধ বেরোইতেছিল তার শরীর থেকে, আর তার নির্দিষ্ট কোন আকৃতি নাই, মুখের আকৃতি নাই, তার মুখ চোখ ছিল, চোখের মনি ছিল না, চোখের মনি ছিল একদম লাল, টুকটুকে লাল, মানে জ্বলতেছিল না কিন্তু একদম লাল, রক্ত জবার মতো লাল ছিল, আর তার পা ছিল বড় অদ্ভুত, আর চেহারাটা কোনো মানে কোনো আকারই নাই, আর বডিটা একটু স্বাভাবিকভাবে একটু সরু টাইপের, মানে সরু আর লম্বা, মানে একটু কেরকম টাইপের জানি, আমি আসলে এটা জানি না, আমরা অতটাও খেয়াল ছিল না, কিন্তু আমি এই জিনিসটা দেখছি যে তার বডিতে কোনো জামা ছিল না, কিন্তু কেরকম জানি মানে কোনো আকৃতি নাই, এরকম একটা শরীরটা কেমন জানি একদম পিস্তিল টাইপের একটা বডি ছিল। তো আমি এই জিনিসটা দেখার পর আমি আমার ফ্রেন্ড এক সেকেন্ড ওখানে না দাঁড়ায় আমরা তোপ দিয়ে ওখান থেকে পিছনে সিঁড়িতে নেমে আমরা ফ্লোরে ঢুকলাম। ঢুকায় তো আমরা হাঁপাচ্ছি যে কি হলো কি হলো কি হলো। কিন্তু আমি এদিকে একটা জিনিস দৌড়ানোর সময় একটা জিনিস ভুলে গেছিলাম যে আমার সাথে মামুন ছিল, তো আমি তাকাই দেখি যে আমার সাথে মামুনও নাই। তা আমার কি করার, আমি তোর বন্ধু ছেড়ে আসতে পারি না। তো আমি আবারও গেলাম, গিয়ে দেখি যে ও সিঁড়িগুড়ার মাঝখানে পরে ও গুঙাচ্ছে, খিচুনি উঠে গেছে। তো আমি ওর কোন রকম ধোয়া ফ্লোরে নিয়ে আসলাম। আসার পর আমি যে জিনিসটা করলাম সবার আগে আমি আমার সুপারভাইজারকে ডাক দিলাম, আশিককে, আশিক ভাইকে ডাক দিলাম, বললাম আশিক ভাই একটু আসেন না, চালু আসেন না, দেখেন না ওর কিরকম কিরকম জানি করতেছে। তো আশিক ভাই আসলো, তো আমি এর ভিতরে আশিক ভাইকে বললাম যে ভাই চালু, যা যা দোয়া দুরুদ পারেন পরে ফু দেন, কেন কি হয়েছে, আমরা সমস্যা হয়েছে। আমরা বললাম হ্যাঁ অনেক সমস্যা হয়েছে। তো আশিক ভাই এখান থেকে আয়াতুল কুরসি তারপর চার কুল পরে শরীরে ক্রমাগত ফু দিচ্ছিল, আর আমিও ওখানে পাশে বসে আসলাম। ইন দা মিন টাইম আমি শুনতে পেলাম যে কে যেন আমাকে ডাক দিচ্ছে। তা আমি ভাবলাম যে হয়তো কোনো ভাই বা সিকিউরিটি ডাক দিচ্ছে, এটারও কারণ আছে। কারণ ছাদে সবসময় গেট বন্ধ থাকতো, আর কেউ যদি ছাদের গেট খুলতো তো নিয়ম হচ্ছে যে ছাদের গেট আবার পুনরায় বন্ধ করে আসতে হবে। কিন্তু আমি এতটাই ভয় পাইছিলাম যে ছাদের গেট বন্ধ করবো তো দূরের কথা, আমরা তো পালিয়ে এসে বসি। তো আমি গেলাম, গিয়ে পর যে দৃশ্যটা দেখলাম আমি জাস্ট ভাবি না যে এরকম কিছু একটা দেখবো। আমি গিয়ে দেখলাম যে ছাদের অন্ধকারে একটা জিনিস খেয়াল করবেন, আপনি অন্ধকারের মাঝে দাঁড়ায় আছেন, আর সামনে হালকা একটু আলো থাকলে তো সে আলো দেখা যায়, ওই আলোর মাঝখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে সেটাও দেখা যায়। কিন্তু আমার ছাদে ছিঁড়ি ঘোরা ছিল অন্ধকার, আমি দেখতে পেলাম যে ওই ছাদের প্রবেশ পথের মাঝখানে কোনো কালো একটা কোনো ধোয়া টাইপের কিছু একটা দাঁড়ায় আছে। আমার উপস্থিতি টের পেয়ে ও সাথে সাথে ভ্যানিশ হয়ে গেছে। তো মানে আমি জাস্ট ভাবলাম যে কেন, মানে আমি এমন একটা ছেলে, মানে আমি আগেও বললাম আমি এগুলা দেখতে যাচ্ছিলাম, মানে খুঁজছি, কিন্তু যখন আমার সামনে আসলো আমি আর নিতে পারতেছিলাম না। আমি দৌড় দিয়ে আমি ফ্লোরে সুপারভাইজারকে গিয়ে বললাম যে ভাই আমার পক্ষে আর সম্ভব না, আমি পারবো না, আমি আজকে ডিউটি করতে পারবো না, এতে আমার চাকরি যদি থাকে থাকবো, না হয় আমি চলে যাব। তো আমি সুন্দর করে বের হয়ে গেলাম, বের হয়ে আমি কোনো কথা নেই আমি বের হয়ে আমি বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর আমি আমার মাকে সব খুলে বললাম, আমার খালা ছিল বাসায় বেড়াতে আসছিল, তো সেও শুনে বলল যে এখানে কোনো খারাপ কিছু ছিল, যে আল্লাহ তোকে আল্লাহ সহায় ছিল দেখে তোরা বেঁচে গেলি। তো বললো যে তুই চিন্তা করিস না, তুই আজকে সুরা টুরা পরে ঘুমায় যা, পরের দিন তোকে আমি মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যাবো। তো পরের দিন সকালে আমরা জোহরের নামাজের পর আমরা গেলাম হুজুরের কাছে, গিয়ে বললাম সবকিছু খুলে। পরে হুজুর আমাকে বলল যে তুমি কি জানো না যে ওই ফ্যাক্টরিতে একটা মেয়ে এরকম ভাবে একটা জিন তাকে হত্যা করছে। আমি বললাম যে আপনি কিভাবে জানলেন, তো আমি তো এরকম কোনো শুনি নাই, এটার অনেক কাহিনী আছে, তোমাকে বলি, তুমি কাউকে বলো না। আমি বললাম যে হ্যাঁ আপনি বলুন, আমি কাউকে বলবো না। তো তখন সে হুজুরটা বলতে লাগলো প্রায় 7-8 বছর আগে ঘটনা, ওখানে একটা মেয়ে কাজ করত তোমাদের ফ্লোরেই, তো ওই মেয়েটা আছে ছাদে গিয়েছিল, তো ছাদে যাওয়ার পর হয়তো তোমাদের মতোই সেই অবয়বটিকে দেখেছিল, কিন্তু সে দেখার পর তার এমন অবস্থা হয়েছিল আর সে বেশি ভয় পাইছিল দেখে, হয়তো তাকে বেশি ভয় দেখেছে, যার ফলে তার শরীর তখনই খারাপ হয়ে যায়। তো তখন আমাকে ওখানকার সব স্টাফরা আমাকে ফোন দিয়ে নিয়ে যায়, আমি যাই ওখানে ঝাড়ফুঁক করি, কিন্তু এতে কোনো কাজ হয় না। আমি ভাবলাম যে পরের দিন একটু ভালো মতো চিকিৎসা করবো, আজকে ঝাড়ফুঁক করে তেল পরা পানি পরা দিয়ে আমি গেলাম, ভাবলাম যে পরের দিন আমি আসবো। তো এই বলে আমি রাতের বেলা রেখে গেলাম, পরের দিন ওই মেয়েটা আসলে মারা গেছে। তো কোম্পানির মালিক এই বিষয়টা টাকা দিয়ে কোন রকম চাপা দিয়ে দিচ্ছে, কারণ ফ্যাক্টরি অনেক বদলাম হবে, অনেক বড় গ্রুপ ফ্যাক্টরি, এখানে যদি একটা মানুষ মারা যায় তো এই ঘটনা যদি সবাই জানতে পারে আসলে সমস্যা হইব। তো আমি ভাবলাম যে আল্লাহ আসলে সহায় ছিল দেখে বেঁচে গেলাম। তো এই ছিল আমার ঘটনা, আমার লাইফে প্যারানর্মাল এক্সপিরিয়েন্স যেগুলো আমি করছি সূচনা। তো আমি আমার আরো একটা ঘটনা আছে শহরের বাড়ি কেন্দ্রিক। রাসেল ভাই, আপনি ইতিমধ্যে আমরা অনেক ইমেল শুনেছি যে আপনি বাড়ি কেন্দ্রিক ঘটনা শোনান, নতুন বাসায় উঠার পর কোনো সমস্যা হয়, আমার সমস্যাটা আসলে অনেক বড় সমস্যা আসলে, যদি আপনি চান অবশ্যই আমি ইমেল করে পাঠাবো। আর আমার দেশে আমি যাওয়ার পর আমি দুইবার আরো এরকম সমস্যার সম্মুখীন হয়েছি। তো আমি একটা কথাই বলতে চাই যে রাসেল ভাই, ভোট ডট কম অনেক বড় হোক, আমি জানি আমি গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু আমি জাস্ট ট্রাই করছি আমি আমার অনুভূতিটা শেয়ার করতে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আমির হামজা বলছি ভালোকা মাইমন সিংহ।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। এখনো পর্যন্ত যারা অন্য ভুবনে যাননি বা জানেন না অন্য ভুবন সম্পর্কে, তাদেরকে ছোট্ট করে জানিয়ে দিই, আমাদের সব ওয়েবসাইট আমরা ক্রিয়েট করেছি। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে www.bhoot.com.bd এবং সেখানে গেলেই আপনি অনেক ঘটনা পাবেন, সেই সাথে পেয়ে যাবেন অন্য ভুবন, দেখে আসবেন। কিন্তু আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন তা জিজ্ঞেস করলাম না? তো আমি ভালো আছি, আমি রাজন, আমার গ্রামের নাম হলো চাবন, থানা শ্রীপুর, গাজীপুর, ঢাকা, বাংলাদেশ। তো আমি এই মুহূর্তে যে গল্পটা বলছি আপনাকে শোনাবো, এটা গল্প না, এটা বাস্তবে এর প্রভাব আমাদের জীবনে এখনো চলেছে, রয়েছে। তো আমি একদম শুরু থেকে শুরু করি তারাবিকভাবে। তো আমি যখন অনেক ছোট ছিলাম, তো গ্রামে যা হয় কি আর কি, মাটির চুলাতে রান্না করা হয়। তো আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদা মারা যায়। তো আমার দাদা মারা যাওয়ার পর দেখতাম আমাদের বাড়িতে প্রায় সন্ধ্যার দিকে আপনারা টিন টুন টুন করে, মানে স্কুলে ঘন্টা জিমিন, ওখানে তো অনেক শব্দ হয় কিন্তু একটা শব্দ তো সন্ধ্যাবেলা প্রতিদিন, মানে প্রতিদিন একটা করে শব্দ হতো, মানে একদম সেম টাইমে সন্ধ্যা হতো। তো সন্ধ্যার সময় একটি শব্দটা হতো, আর প্রতিদিন মা মানে যখন কোন তরকারি বা ভাত রান্না করা হতো, এর মানে সর্বপ্রথম অল্প অল্প করে একটা পাতা দিয়ে আমাকে বলতো, ওই একটু মানে সীমানার সাইড একটা জায়গা আছে, ওই সিঁড়ি নিয়ে বিসমিল্লাকে বলে দিয়ে আসো। তো আমি আর কখনো আমি জিজ্ঞেস করলো, মা বলে নাই, তা মা কখনো আমাকে বলে নাই এটা এরকম এরকম যে এখানে কিছু একটা আছে। তো আস্তে আস্তে যখন যত বড় হতে লাগলাম তত বুঝতে পারলাম যে আমার দাদা মানে আমার যেটি যারা আসছিল তারা আমাকে আমাদের আমাকে আর বলছে, আমি যখন জিজ্ঞেস করতাম কি, তখন আমার দাদি বলতেছিল একদিন যে তোমার দাদা মানে গ্রামের তো এত শুদ্ধ ভাষা বলে না আর কি, কে বলতেছে তোমার দাদা যখন তোর দাদা কিছু ঝিন পালতো, তো আমি বলতাম তোমরা কেমন জানো, পরে আমি ও বলতেছে আমার বুড় ভাই বউ যখন আসছিল আমাদের বাড়িতে, মানে তখন তো আমরা আর জন্মগ্রহণ করি নাই, তো তখন বুর ভাই বউ দাদাকে জিজ্ঞেস করতেছে যে আপনারা বলে কি পালেন, কই একদিন তো দেখালেন না, তো আগেকার দিনে তো এত মানে বাথরুম ছিল না, তো বাথরুমের জন্য বাইরে যেতে হইতো আর কি, যেহেতু আমাদের এরিয়াটা গজারি বনের মতো পরিবেশ ছিল ওই সময়। তো যেহেতু গজারি বনে আপনার মানে গজারি বন বা জঙ্গল টাইপে আর ছিল, তো জঙ্গল টাইপে যখন তো ছিল তখন আপনার যখন মলত্যাগ করতে যায় ওই মুহূর্তে আপনার মানে দ্রুত ভাবে বেগে একটা ছায়া আসে, ছায়াটা মনে করেন ইমন জোরে তাকে মানে দুরেশ ফেলে দেয় অনেকখানি জায়গায়, সে এখান থেকে চলে যায় দুরেশ কে পরে। তারপর সে দেখতে পারে মানে একটা অবয়ব ছায়া, মানে ছায়ার মতো ওইটা আপনার কি গাছে ঝুলে আছে, পাও দুটো ঝুলে আছে আর গাছে সে বসে আছে আর কি। তখন সে এক চিক্কা দিয়ে মানে সেন্সলেস হয়ে যায় আর কি। তখন দাদা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। তো সেম যখন আমার বাবা হয় আর কি, তো বাবা হওয়ার পরে আমার দাদির সাথে সন্ধ্যার পরে মানে তৎক্ষণাৎ মনে হয় 8-9টা দিয়ে হবে, তো ওই সময় আপনার এই মানে একটা পথ দিয়ে মানে এই বাড়ি থেকে ওই বাড়ি, তখন এত বাড়ি ঘর ছিল না, দূরত্ব অনেক ছিল, মাঝখানে অনেক পথ ছিল জঙ্গল। তো পথ যেতে যেতে আমার দাদি দেখে আর কি চাচ্ছে একটা কাঁঠাল গাছে, কাঁঠাল গাছটা এখনো রয়েছে মেবি হয়তো, তো কাঁঠাল গাছে আপনার মানে পাও ঝুলতেছে আর মানে একটা অবয়ব বসে আছে আর পা গুলো লম্বা লম্বা ঝুলতেছে আর কি। তো আমার বাবা তা লক্ষ্য করে না, কিন্তু আমার দাদি তা দেখে একটা চিৎকার দিয়ে আমার বাবাকে সেই জঙ্গলে মানে জঙ্গলে রেখে বাড়িতে চলে আসে। তো আমার দাদাকে যখন এসে বলে, দাদা তো অনেক রাগারাগি দাদির সাথে, তারপর আপনার আমার দাদা গিয়ে আমার বাবাকে ওখান থেকে ওই জায়গা থেকে নিয়ে আসে। তো সেম এরকম ভাবে দীর্ঘদিন আপনার এরকম শব্দ হয়, টুন টুন শব্দ হয়, শব্দ হতে হতে এক পর্যায়ে দাদা মারা যাওয়ার প্রায় 10 বছর পর হয়তো আস্তে আস্তে শব্দটা কমে আসে। কিন্তু আমার সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। মনে করেন আমি যখন শুয়ে থাকি, যে কথাটা বলার সাথে সাথে আমার গায়ে রম্পাগুলো দাঁড়িয়ে গেছে। তো এই ঘটনা শেয়ার করার পর, কাউকে বলার পর এই ঘটনাগুলো মানে এই এই যে মানে বিহেভিয়ার গুলো আচরণ গুলো আমার সাথে আর হয় না আর কি। তো যখন মনে করেন আমি শুয়ে থাকি, তখন কি মানে বিছানায় উঠলে কি একজন মানুষ আড্ডায় হাঁটুর ভর দিয়ে উঠে না, ওই সময় আপনি এটা অনুভব করতে পারেন। আর আপনার পাশে যখন কেউ এসে বসে, আমার শরীরটা কেমন লাগতেছে এসে ভাই, আর আপনার পাশে আইসা যেন কেউ বসে, তো আপনার একটা অনুভূতি পান অবশ্যই যে আপনার বিছানায় বিছানায় কেউ আসতেছে, মানে উইটা আসতেছে আপনার পাশে বসতেছে। তো এরকম হয়তো আর কি অনেকদিন আমার সাথে এরকম হয়। তো আমি যেহেতু মানে তেমন আগে একটু ভয় পেতাম, তো আমি মাকে কথা বলছি, তো মাকে বলার পর দীর্ঘদিন মনে করেন অনেকদিন আমার সাথে এরকম হয় নাই। তারপর একদিন হঠাৎ করে মানে খাওয়া দাওয়ার সময় আমার মানে পেটে একটু সমস্যা তৈরি হয়, গ্যাস্ট্রিক তৈরি হয়, গ্যাস্ট্রিক মানে এরকম পেট যন্ত্রণা মানে আমি কাতর হয়ে যাচ্ছি, আমি চিকিৎসা দিতে পারছি না। এরকম সময়ে মনে করেন আমাকে কেউ যেন মানে আলতো করে মানে জ্বরা যাচ্ছে মানে মানে জ্বরা ধরছে একদম নরম ভাবে। আমার বিশ্বাস করেন আমি এমন একটা সুন্দর অনুভূতি পাইছি যে মনে করেন তা ভাষায় প্রকাশ করার মতো না, আমি অনেক আরাম পাইছিলাম ওইখানে। তো ওইটা যখন আমার মাকে বলি, তখন আমার মা তা বিশ্বাস করে না, বলে এটা হয়তো আমাদের ভ্রান্ত ধারণা। কিন্তু একই কাহিনী আমার বোন বলতেছে, যেহেতু আমাদের রুমালদা ওর সাথে একই ঘটনা ঘটে। তো এরকম এই ঘটনা পর্যন্ত আমি আমার মাকে আবার বলছি, তখন এটা মনে করেন আবার অনেক দিন হয় নাই। তো পর্যক্রমে 1-1.5 বছর ধরে আমি ভূত এফএম শুনতেছি। তো এখন মা অনেক সময় ভূত এফএম মানে চালু করে ঘুমিয়ে জায়গা অটোমেটিক চলতে থাকে, 1-2-3-4 সময় আপনার চলতে থাকে। যেহেতু আপনার আমাদের স্ত্রী প্রচুর লোডশেডিং হয়, তাই আমার যখন ওয়াইফাই মানে কারেন্ট আসতে আমি এগুলো ভিডিওগুলো ডাউনলোড করে রাখি আর কি। তো অনেকদিন এরকম কোন ঘটনা ঘটে নাই, মানে ঘটে নাই দীর্ঘ মনে করেন 3-4 মাস, মানে ঘটনাটা মার কাছে বলার পর 3-4 মাস এই ঘটনাটা আর ঘটে না এরকম। তো হঠাৎ একদিন মনে করেন আমি পাওটা মানে পাও দিয়ে কুমলের শরীরে কুমল দিয়ে গুজে পাও দিয়ে শুয়ে আসছি, হঠাৎ মনে করেন একটা অনুভূতি পাওটা গরম হয়ে যেতেছে আর আড্ডায় পড়ে কেউ যেন বিছানায় উঠে, একটা অনুভূতি হয় না, একটা কম্পন তৈরি হয় না খাটে, ওরকম কম্পন তৈরি হইতেছে। তো কম্পন তৈরি হওয়ার পরে মানে এই জিনিসটা যে আমার পাশে বসছে এটা আমি অনুভব করতে পারতেছি, কিন্তু কখনো যে আমার ক্ষতি করবো ওইরকম কিছু না, ওইরকম টাইপের কিছু না, ঠিক আছে। তারপর এইভাবে চলতে থাকে কতদিন আমি জানি না, কিরকম লাগতেছে আমি বাসা প্রকাশ করতে পারবো না আপনার কাছে। আমার শরীরটা এখনো আপনার শিশু করতেছে, প্রথমে যখন বলছি তখন কিছু কোনো শোনে নাই, কিন্তু যখন আমার সাথে এরকম সিম্পটম গুলো হয় তখন যেন আমার কেমন লাগতেছে শরীরটা। তো তো আমি যখন ছোট ছিলাম তখন আমরা মানে কি মাছ মারতে গেছিলাম, আমি আমার যারা তোমার শালা, তো ও এখন মানসিক বাসমহীন কিছু মাসে আর কোনো যারা আছে। তো আগে কি হইতো আপনার যে খেয়াটা ছিল ব্রিজের মানে নালার মতো একটা সিস্টেম হইতো, কি ওই বৃষ্টি শেষ হয়ে যেত খেয়ের থেকে আপনার পানি আসতো, ওই পানির সাথে আপনার মাছের পোনা গুলা মানে মলা মাছের পোনা, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, বাইম এগুলো নামতো। তো বিশেষ করে বিকেলের দিক দিয়ে নামতো, বিকেলের দিক দিয়ে আপনার মলা মাছ গুলো নামতো, আর যখন হালকা রাত গভীর হতো তখন বাইম পুঁটি মাছ এগুলো নামতো। তো একদিন আমি আমার ভাই যারা তো ভাই সালম, তো ওখানে মাছ মারতেছি, মানে আমরা দু তিন বছর যাবৎ টানা মারি, মনে করেন এটা অবশ্য চেয়েছি না আমরা মাছ মারি। তো অনেক সময় আমরা বিক্রিও করছি, তখন মনে করেন 80 টাকা মনে হয় একদিন বিক্রি করছিলাম। তো ওই সময় তো আমরা ছোট ছিলাম, দাম দর করতে পারতাম না, রাস্তার সাথে নিয়ে বুঝতাম যে যত বলতো দিয়ে দিতাম আর কি। তো একদিন 80 টাকা দিন সেটাই আমরা বেঁচেছিলাম। তো একদিন রাত করে ভাবলাম আজকে হয়তো অনেকদিন মারবো, বাজারের দিন ছিল, আমাদের বাজারের যেহেতু সাজানপুর এরিয়া পড়ছে, তো এটা ওইখানে শুক্রবার আর মঙ্গলবার বাজার। তো মঙ্গলবারের দিন যাতায়াত করবে 8-9টা তখন মানুষ তো এমনি চলাফেরা করবে, তো 8-9টার সময় মানুষ চলাচল করে একদম শূন্য হয়ে যায়, সবকিছু শূন্য, কোনো মানুষ নাই, কিছু নাই। তো আমরা খাল পাড়ে ফেলি একটা লাইট নিয়ে, আমি আর সব, তো ওইখানে একটা ব্রিজ আছে, ব্রিজে দুই সেটে মানে মাটির রাস্তা ছিল, তো মাটির রাস্তা দুই সেটে আপনার কি ঝোড়ে মানে ঝোড় বা জঙ্গল বলে আর কি, এই জঙ্গলগুলো। তো ওই জঙ্গলগুলো যখন আমরা ওই সেটে উঠি তখন ওইরকম কিছু একটা লক্ষ্য করি নাই, যখন আমরা ব্রিজে মানে চলে আসি, ব্রিজে ওখানে উঠি নাই, ব্রিজে উঠবো এই সময় যেমন লাগছে পিছন দেখে আমাদেরকে কে যেন ডাকতেছে, মানে ছোট ফিস ফিস করে ডাকতেছে। তো আমরা টের পাচ্ছি আমরা পিছন দিকে ডাকতেছি, তো যখন পিছনে আমরা তাকাই তখন দেখি যে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। তো সাথে সাথে আমরা যখন আবার লাইট টিপ মারি, লাইট দিই, দেখি কেউ নাই, কোনো কিছু নাই গা, কিন্তু আপনার আমরা যথারীতি লাইটের দিক দিয়ে আবার আসি, তখন মনে করেন দেখি পিছনে একটা অবয়ব টাইপের একটা কিছু দাঁড়িয়ে আছে। তো আমি যখন ওদিকে তাকাইছি অবয়ব দিকে, তো আমার জেলে তো ভাই মনে করেন ওই লাইট নিয়ে দিয়েছি দৌড়। তো যেহেতু আমার মাথায় মাছ আমার থেকে ছিল না, ওর হাতে ছিল, এটা এখনো মন নাই, অনেক আগের কাহিনী। তো ওইটা ওই সময় দৌড়েছিল অনেক দূরে, তো এই ব্রিজে এনো। তো একটা সময় আমার এরকম একটা বয়স আসে কি আপনার, আমার বাড়িতে একটা বই ছিল লজ্জা তন্নেসা, ঠিক আছে, বইটা সব অনেক দিন দীর্ঘদিন ধরে আপনার পড়েছিল, দীর্ঘদিন এটা বইটা কেউ স্পর্শ করতো না, মা আমাকে ধরতে দিত না। তো এক সময় ঘর যখন আলাদা ঘর করা হয়, তো আমি বইটা এই ঘরে নিয়ে আসি। তো আমি যখন দ্বাদশ শ্রেণীতে পড়ি না, ফার্স্ট ইয়ার, ইন্টার ফার্স্ট ইয়ার যখন পড়ি, তো ফার্স্ট ইয়ারের শেষ পর্যায়ে আর কি, শেষ পর্যায়ে ওই সময় আমাদের শিক্ষা সফল যে যাইতে পারি নাই, তো ঘটনা ফিরে যাই। তো তখন ওই বইটা আপনার আমি মেলায় প্রথমত ভালোই লাগতো, বিভিন্ন দোয়া, দুরুদ শরীফ, নামাজ পড়া দোয়া, কিন্তু বইটা অনেক মোটা ছিল। বইটার নাম হলো আপনার লজ্জাতুন্নেসা, আপনারা বিভিন্ন সার্চ করে দেবেন, এটা মনে হয় বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ। তো এইটা আমার ফুফাতো ভাই কার কাছ থেকে যিনি কালেকশন করে নিয়েছিল, তো আমার ফুফাতো ভাই বিয়ে শাদী করে বাইরের সাথে থেকে চলে গেছে, তো এখানে আসে না, এই বইটা এতদিন ছিল। তো আমার মনের মধ্যে কেন জানি বইটা পড়ে একটা আগ্রহ তৈরি হয় আর কি, যে আমি বইটা পড়বো। তো যাই হোক, আমি বিভিন্ন উপায়ে মার কাছ থেকে বইটা আমার ঘরে নিয়ে আসি। তো এক পর্যায়ে মনে করেন বোরিং, কিছু ভালো লাগতো না, আমি দেখি বইটা পড়ে কি হয়। তো ওই সময় আমার বাবারও অসুখ ছিল, কোন কবিরাজ, আর তখন আমি কবিরাজ এত বিশ্বাস করতাম না, আমার কাছে সবই যেন বন্ড মনে হতো। তো ওই বন্ড মনে হতো, তারপর আপনার বইটা আমি খুলি, বইটা খোলার পর বিভিন্ন প্রান্তিক যতসব মানে তন্ত্র মন্ত্র যা আছে, কিভাবে কাকে বশ করতে হয়, কিভাবে প্রেমের কাছে, মানে নানান বয়স। তো বইটা খোলার কিছুদিন পরেই থেকে আমার মাথা তীব্র যন্ত্রণা আর জ্বর, মানে মনে করেন তীব্র যন্ত্রণা আর জ্বর শুরু হয়। তো এক পর্যায়ে আমাকে মেডিকেল নেওয়া হয়। মেডিকেল নেওয়ার পর আমি কিছুটা ভালো অনুভব করি। ওই সময় আমার বাবার অসুখ ছিল। তো ভালো করার পর আমার মা আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে যায়, তাজু মুন্সি নাম। সে তাজু মুন্সি আমাকে মানে বলতেছিল মানে কিভাবে কি একটা খাতা নিয়ে কি যোগ বিয়োগ করলো। তখন বলল যে আমি একটা মানে আমাদের বাড়ির পাশে একটা মানে ছোট গাঁথা টেপে আছে, মানে গাঁথা মানে ছোট আগে গাঁথা গাঁথাই বলে আর কি, পুকুর না, পুকুর তো বড় হয়, এটা গাঁথা বা নর্দমা বা কিছু একটা হবে আর কি, এইরকম কিছু একটা। তো এই এই গাঁথার চারপাশে চারটা আম গাছ, তো দুইটা বড় আর দুইটা ছোট, মানে দুই সেটে, ঠিক আছে। তো ওইখানে আপনার আমরা যখন আর কি গেম খেলি, ফ্রি ফায়ার, আমরা তো গেম খেতেই গেম খেলি, বিশেষ করে আমাদের নেটের নেটের সমস্যা প্রচুর। তো নেট ওইখানে গেলে আপনার নেট একটু ভালো আসে, আর জায়গাটাও একদম মনোরম, সুন্দর একটা পরিবেশ আর কি, চারপাশে ধান খেত মধ্যে এই ছোট জায়গাটা, মনে করে মানে বাতাস, ঠান্ডা বাতাস, পিলপিল বাতাস শরীরে লাগে আর কি। তো ওইখানে গেম খেলতে ভালোই লাগে। তখন ও কবিরাজ বলতেছে যখন ওইখানে গেম খেলতে যায়, একা একা বসে থাকে, সন্ধ্যা আমার বিকাল নাই, রাত নাই, দুপুর নাই। তো ওইখান থেকে ওই নজর দেয় আর কি। আপনারা হয়তো অনেক বুঝতে পারছেন না আমি কোন ঘটনা থেকে কোন ঘটনা যাচ্ছি, পর্যায়ক্রমে বলতেছি। তো তখন তাজু মুন্সি বলতেছে যে আমাদের এখন ওই যে ব্রিজে, ব্রিজের কাহিনী বলি, যখন ওই যে মাছ ধরতে ইসলাম ওই কাহিনীটা বলতেছি। তো এই ব্রিজে মানে রাত করা, অনেক রাত করা আপনার উনি আসতেছিলেন। তো ব্রিজে যখন আসছিল তখন এগারোটা না তেরোটা বলছিল, তেরোটা সাদা মানুষ, মানে সাদা কাফনের কাপড় পরা মানুষ একটা কাফন লইয়া, মানে একটা লাশ লইয়া, লাশ খাটি লইয়া দাঁড়ায় আছে ব্রিজে। তো লাশ যখন তো দাঁড়ায় আছে তখন ফুজুরকে যখন দেখে, ফুজুর বলতেছে আপনার ফুজুর জানাজাটা পরে যান। তো যখন ফুজুরে তো মানে ধার্মিক জ্ঞান একটু ভালোই, তো ফুজুর সেখান থেকে মানে ওদেরকে থমকে ওখান থেকে পাঠিয়ে দেয়। তো তখন বলতেছে ব্রিজের জায়গা একটা এরিয়া ভালো না। আর আগে একটা কাহিনী হইতো আর কি, যখন মনে করেন ব্রিজ উঠতেছে, উল্টে আমি বাধা দিতেছি, ব্রিজটা ওঠার সময় যখন আমাদের দিকে উঠি তখন মনে করেন কোন মানুষ রাখে না, যখন আমি ব্রিজটা নামি বাজার দিক থেকে আইসে ব্রিজটা আমাদেরকে বাড়িতে আসি, তখন ব্রিজ থেকে নামার সময় যেমন লাগে মানে আমার পিছনে কেউ একজন হাঁটতেছে। এটা একদিন দুই দিন প্রতিদিন আপনার এটা এই রাত হলেই মানে রাতে আটটা নটার দিকে আপনার এই কাহিনীটা হইতো, মানে যখন কেউ সাথে থাকতো তখন কোন মনে হতো না আর কি, আমার জন্য কেন ভয় লাগতেছে এখন। আর ভয় পাই কি লাভ বললি, মানে অবস্থা হলো না। তো যাই হোক, তো ওইখান থেকে যখন আপনার মানে পিছন 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 থেকে কেউ যেন হাঁটতেছে, আর পিছন থেকে হাঁটতেছে, আমার শরীরটা যেন কেমন লাগতেছে রাসেল ভাই, আপনি বিশ্বাস করবেন না, জানি না সিলেক্ট হবে কিনা। তো যদি কেউ সিলেক্ট হতে পারে আমার কাছে ফোন নাম্বার দিয়ে দেবো রাসেল ভাই, যদি বিশ্বাস না হয় আপনি আমাকে জিজ্ঞেস করে নিতে পারেন, আমার মামার সাথে কথা বলতে পারেন, জায়গাটা আসলে এরকম। তো একদিন মা আমার মা মনে করেন আটটা নয় দিয়ে আসছিল আসতেছিল। তো প্রথম আমার মা নাকি ওখানে প্রচুর গালি গালাজ করছিল, মানে অনেক বকাবকি করছিল। পরে যখন আমাদের মা বাড়িতে চলে এসে তখন আমাদের এক চেয়ারা মানে পিছন থেকে আসতেছিল, জিজ্ঞেস করতেছিল যে ওইখানে কি হয়েছিল, কি হয়েছিল, আমার কেন বকা টকা করছে, কোন সমস্যা হয়েছে নাকি। তো আমি যখন তো শুনছি তখন বুঝতে পারতেছি এখানে একটা কিছু গরমল আছে। পরে আমি মাকে জিজ্ঞেস করছিলাম, পরে মা বলতেছে এরকম একটা কিছু হয়েছে, তো এই কাহিনী এখানে হয়েছে আর কি। তো এই ছিল রাসেল ভাই, আমি অনেক বুঝতে পারছি না গল্প আগে কি মাথা কি, শুরু শেষ আমার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে ওগুলোই বললাম। তো হয়তো অনেকে বুঝবেন, অনেকে বুঝবেন না, অনেকে বোধগম হবে না, কিন্তু এই ছিল বাস্তবতা। তো জানি না গল্প সিলেক্ট হবে কিনা, আমার কাছে আর কোনো গল্প নাই, গল্প না যেটা বাস্তব অভিজ্ঞতা। তো হয়তো আমাদের অনেক মানুষ আছে। Yeah.
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আপনি সবসময় ভালোর দলে থাকেন। তো রাসেল ভাই, অনেকদিন ধরে আপনাকে একটি ঘটনা শেয়ার করব বলে করা হয়নি। তো আমি যখন আপনার বোধ FM ছিল তখন থেকে আপনার প্রতিনিয়ত হচ্ছে আপনার গল্পগুলো শুনি, মানে স্টোরিগুলো শুনি। তারপরে হচ্ছে যখন বুট FM কোনোভাবে নষ্ট হয়ে যায় এরপরে হচ্ছে আপনার boot.com এ আপনার স্টোরিগুলো শুনি। তো আমি অনেকদিন ধরে ভাবতেছি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব, কিন্তু বলেই যাচ্ছি শুধু আর শেয়ার করা হয় নাই আর কি। তো ঘটনাটা আমার সাথে ঘটে, আমি বেশি কথা না বলে ঘটনাটা আপনাদেরকে বলি। আমি যখন ক্লাস 7 পড়ি তখন হচ্ছে আমার এই শীতকাল ছিল আর কি, সরি ক্লাস 8 আমরা পরীক্ষা যখন দিই তখন প্রায় নভেম্বর মাস। আর নভেম্বর মাসে আপনি জানেন ভাই এই শীত থাকে, তখন ঠান্ডা থাকে। তো আমার বাড়ি হচ্ছে আমি ব্যাডমিন্টন খেলতাম আর কি রাতে। তো আমার বাড়ি থেকে ব্যাডমিন্টনের যেই মাঠটা ছিল ওইটা ছিল প্রায় 1 কিলো কি 1.5 কিলো হবে ধরেন, মানে আমাদের বাড়ি থেকে বাজারে আমি হচ্ছে ব্যাডমিন্টন খেলি আর কি। তো আমি আসলে ভাই ছোটবেলা থেকেই, মানে যখন একটু বুঝ হয়েছে তখন থেকে আমি এলাকায় তেমন বেশি থাকতাম না, হচ্ছে বাইরেই থাকতাম, মানে বাইরেই আমার বন্ধু বান্ধব বেশি ছিল, এলাকায় তেমন বন্ধু বান্ধব ছিল না। এলাকায় কিন্তু ব্যাডমিন্টন মাঠ আছে, কিন্তু আমি বাইরে আমাদের বন্ধু বান্ধব যেখানে আছে মানে বাজারে ওইখানে আমি ব্যাডমিন্টন খেলতাম। তো একদিন হচ্ছে আপনার ব্যাডমিন্টন খেলতে খেলতে প্রায় 12:45 হবে এরকম, তো 12:45 বেজে যায়, তখন আমি হচ্ছে ব্যাডমিন্টন খেলা শেষ করে আমি বাসার দিকে আসতেছি। তো ওই সময় তো রাসেল ভাই CNG বা অটো কিছুই ছিল না, হাইটাই আসতে হইতেছিল। তো আমাদের রাস্তাটার একটু আপনারে বলি যে আমাদের বাড়ি থেকে বের হলে একটা মসজিদ সামনে, মসজিদের সাথে হচ্ছে একটা বটগাছের সাথে প্রায় 200-300 মিটার জুড়ে একটা হচ্ছে লম্বা কবরস্থান। তো রাসেল ভাই যখন আমি বাজার থেকে আসতেছিলাম, যখন আমি এই কবরস্থানের কাছে আসি, কবরস্থানে ছিল একটা বাঁশ ঝাড় ছিল একটা। তো বাঁশ ঝাড়ের এখানে আমি হচ্ছে এই আপনার মানে ওইখানে দিনের বেলায় অনেকে ভয়ে ওই রাস্তা দিয়ে চলাচল করতে ভয় পাইতো, দিনের বেলায় অনেক জায়গাটা অনেক ভৌতিক ছিল। তো রাতের বেলা আমি যখন আসতেছি আমি এভাবে মানে এগুলাতে আমি একটু কম ভয় পাই, ভূত জিন এগুলা আমি একটু কম ভয় পাই। তো আমি যখন আসতেছি আমার একটা বদ অভ্যাস ছিল সিগারেট খাওয়া। তো আমি সিগারেট খেতে খেতে বাসার দিকে আসতেছি, তখন বাস ঝাড়টা যখন অতিক্রম করি মানে পিছন থেকে অনেকগুলো শিয়ালের ডাক শুনতে পাই, মানে শিয়াল ডাকতেছিল, মনে হইতেছিল যে আমার আশেপাশে শিয়ালগুলো ডাকতেছে কিন্তু আমি একটা শিয়ালও দেখতে পাই না। তো পরে আমি এইভাবে বাসায় চলে আসি। এই আমি কিন্তু এগুলো তো ভয় পাই না, কিন্তু যখন শিয়ালগুলো ডাকতেছিল মনের ভিতরে একটা ভয় কাজ করলো। তো আমি একটু মানে জোরে হেঁটে বাসায় চলে আসি। তো বাসায় চলে আসার পরে হচ্ছে আম্মুরে মানে আম্মুরে বলি দরজা খুলতে, আম্মু দরজা খুলে। তো পরে আম্মুর সাথে বলি যে এইভাবে এই এই ঘটনা ঘটছে আমার সাথে রাস্তায়। তো আম্মু বলে যে এখন বাসায় ঢুকিস না, ইয়া কি জানি চুলায় যা, চুলায় গিয়ে একটু আগুনের শেক দিয়ে আয়। তো আমি চুলায় গিয়ে আগুনের শেক দিয়ে রুমে যাই, মানে রুমে যাওয়ার পরে প্রতিদিন আম্মু ভাত বেড়ে দেয় খাই। তো ওই রাতে আমি বলে যে ভাত খাওয়ার আজকে দরকার নেই, এভাবে শুয়ে পড়, ভাত খাওয়ার আজকে দরকার নেই। তো আমি এভাবে ভাত না খেয়ে শুয়ে যাই। তো সে ঘুম আসতেছিল না, ওই রাস্তায় যে ঘটনাটা ঘটছে এটা শুধু মনে পড়ছিল। তো রাসেল ভাই শুয়েছিলাম, ভালো লাগতেছিল না, তো ভাবলাম যে একটা সিগারেট খাই। তো পরে আমি আবার বাইরে হই, বাইরে একটা সিগারেট ধরাই, সিগারেট ধরাই আমি বাইরে বসে বসে হচ্ছে সিগারেট খাইতেছিলাম আর মোবাইল টিপতেছিলাম। তো মোবাইল টিপতে টিপতে আমি হুট করে এই হচ্ছে আপনার আম গাছ ছিল একটা আমাদের বাড়িতে বড়, তো আম গাছের দিকে চোখ যায়। আমি দেখতে পাই রাসেল ভাই আম গাছের উপরে দুইটা লাল আকৃতির চোখ মানে আমার দিকে তাকাই রয়েছে, এরকম দেখতে পাই আমি। তো রাসেল ভাই মানে ওই সময় আমি খুব ভয় পাই, তো ভয় পেয়ে আমি হচ্ছে রুমে চলে আসি। রুমে আসা হচ্ছে আমি ঘুমে মানে ঘুম আসতেছিল না, তো আমি দোয়া করলাম সুরা যা পারে এগুলা পরে একটু গা বন্ধ করার চেষ্টা করে এরপরে হচ্ছে সুরা একটা সুরা চালাই দিয়ে আমি ঘুমাই, ঘুমানোর ট্রাই করি। তো যখন ঘুম আসতেছিল আসতেছিল এই সময় আমি অনুভব করতে পারি যে আমার রুমে কেউ আছে বা আমার আশেপাশে কেউ আছে। তো যখন আমি ঘুম যাইতেছি যাইতেছি মানে ঘুম আসতে আসবে আসবে এরকম সময় আমি অনুভব করতেছি যে আমার একদম পাশে কেউ আছে, আমি নিঃশ্বাসের শব্দ শুনতেছিলাম এরকম মনে হইতেছিল। তো হুট করে আমার মানে বুকে কে জানি মানে এমন চাপ দিয়ে ধরছে যে আমি নিঃশ্বাস ফেলতে পারতেছি না, এরকম কথা বলতে পারতেছি না, নিঃশ্বাস ফেলাইতে পারতেছি না, একদম স্থির হয়ে গেছি আমি, মানে কোনো কিছু করতে পারতেছি না আমি। এরপর রাসেল ভাই অনেক কষ্ট করে মানে কিছু করতে পারছিলাম, মনে মনে এই হচ্ছে দোয়া পড়তেছিলাম। তো আল্লাহর রহমতে ওই সময় আমি ওই ইয়ার থেকে আমি একটু ছাড়া পাই। তো পরে আমি উঠে আমি আম্মুর কাছে আসি, আম্মুরা এসে বলতেছি যে আমার আম্মু এইভাবে এইভাবে এই ঘটনা ঘটছে আমার সাথে। তো আম্মু বলে যে এখন আর ইয়াতে যাওয়ার দরকার নাই, তুই আমার এই আমার এখানে শুয়ে থাক। তো আম্মুর পাশে আমি শুয়েছিলাম, পাশে আমার বোন ছিল, আমার আম্মু ছিল, আমি আম্মুর পাশে এক পাশে ঘুমাইছিলাম। সকালে আমি উঠি, তো আমি আমার আম্মু বলে যে এই এত রাতে আর হচ্ছে বাইরে খেলতে যাওয়ার দরকার নাই, আমাদের বাড়ির পাশে মাঠ আছে এখানে খেলিস, তুই এত দূরে যাইয়া কি লেগে খেলস, এত দূরে যাওয়ার যাইয়া খেলার দরকার নাই, তুই এই রাত্রে আমাদের গ্রামে খেলিস। তো আমার আম্মুর কথায় আমি কই যে ঠিক আছে আমি আর ওইদিকে যাবো না, আর সম্ভব হইলে আমি এইদিকে খেলবো। তখন এইদিকে কোনো আমার মানে এলাকায় ছিলাম ঠিক, কিন্তু আমার এলাকায় কোনো বন্ধু বান্ধব নাই, আমার সব বন্ধু বান্ধব হচ্ছে বাইরে বাজারে। তো আমি কই যে আমার বন্ধু বান্ধব যেহেতু এখানে নাই আমি ওইখানেও যাবো না, এখানেও খেলবো না, বাসায় থাকবো। তো রাতের আটটার দিকে আমার ভাই আমার ক্লাস এইট থেকে না আমার ক্লাস সিক্স থেকে আমার হাতে হচ্ছে ফোন ছিল। তো আমার এই বন্ধু বান্ধব যখন আটটা বাজে রাতে তখন আমারে কল দিবা শুরু করে যে কি রে কই তুই আজকে আসতেছিস না কেন। প্রতিদিন হচ্ছে আসরের পরেই আমি ওইখানে চলে যাই আড্ডা দিয়ে, প্রায় সাতটা আটটার দিকে হচ্ছে আমরা লাইট জ্বালাই খেলি। তো এখন ওই দিন আসরের সময় গেলাম না, কিন্তু আটটা বাজে গেছে এখনো যাইতেছি না। তো তখন আমার বন্ধু রাকিবে কল দেয়, আমার রাকিবে কল দিয়ে বলে যে এই বন্ধু তুই কই আটটা বাজে গেছে, আমরা তো গেম শুরু করবো, তুই কই এখনো আসলি না তুই। তো আমি পরে বলে যে দেখ বন্ধু আমি আসবো না, ইয়া আমার এভাবে এভাবে অনেক সমস্যা হয়েছে কালকে রাত্রে, তো আমি ওইদিকে আর যাবো না রাত্রে বেলা, এই আমি এলাকায় খেলবো। তো পরে বলে যে সমস্যা নাই আমার মামা আছে এখানে, মানে মানে আমরা সিনিয়র জুনিয়র সবাই একসাথে মিলাই খেলতাম ওইখানে। তো কয় যে আমার মামা আছে, আমার মামার বাইক দিয়ে তোরে নিয়ে যা মনে দিয়ে আস মনে। তো এটা বলার পরে আমি সাহস পাই যে সমস্যা নেই, বাইক নিয়ে যদি দিয়ে আসে তাহলে তো আর কোনো সমস্যা নেই খেল মনে। তো পরে আমি যাই, যাই খেলার পরে খেলতে খেলতে প্রায় এই প্রায় বারোটা বেজে যায়। তো যখন নয়টা বাজে তখন হচ্ছে এই আমার বন্ধুর যে মামাটা ছিল ওই মামাটা বলে যে আমি আসতেছি, এই তোরা থাক তোরা খেল আমি আসতেছি। এই বলে উনি যায়, যাওয়ার পরে প্রায় 12টা বেজে যায় আর আসে না। তো ওনার কল দেওয়ার পরে উনি বলতেছে যে আমি তো বাসায় চলে আসছি, আজকে আর খেলতে যাবো না। তো তখন আমার বাড়িতে আসার সময় যে কোন বন্ধু আমার সাথে আসার মতো নাই, বা আমার যেদিকে বাড়ি ওইদিকে কারো বাড়ি না, তো আমার একাই আসতে হবে। তো আমি একাই আবার পথ দিলাম, সিগারেট খাইতেছি আসতে আসতেছিলাম, সিগারেট খাইতে খাইতে আসতেছিলাম। তো ওই কবরস্থানের কাছে যখন গেছি আজকে, মানে কেন জানি আমার অনেক ভয় কাজ করতেছিল। তো পরে ডর ভয় যা আসলো সব রেখে আমি কই যে আল্লাহ ভরসা যাই আগাই। তো পরে আমি যখন কবরস্থানের ওইখান দিয়ে যাই তখন মোটামুটি কোনো সমস্যা হয় না। কিন্তু যখন আমি রাসেল ভাই মসজিদের কোনায় যাই, মানে মসজিদের পাশে একটা বট গাছ ছিল, বট গাছের কাছে যাই, তখন আমার শরীরটা এত ভার হয়ে যায় যে আমি নিজে হাঁটতেই পারতেছি না। মনে হইতেছিল যে মানে আমি শরীরগত স্বাস্থ্য, মানে ধরেন আমার দুঃখিত রাসেল ভাই আজান দিতেছিল আর কি, দুঃখিত দুঃখিত রাসেল ভাই আমি এখান দিয়ে হচ্ছে পজ করে রাখছিলাম, আজান দিতেছিল মসজিদে। তাই তো যখন বট গাছের নিচ দিয়ে যাই আমার অনেক মানে শরীরটা অনেক ভার হয়ে যায়, আমি এমনিতে হচ্ছে আমার শরীর অনুযায়ী আমার এতটা ভাল লাগবে না, কারণ আমার শরীর তো আমার কাছেই, তো অনেক ভার হয়ে যায়। তো আমি দোয়া করলাম, যা জানতাম এগুলো পড়তেছিলাম, পড়ে আসতেছিলাম। তো আইসা আমি রুমে ঢুকি, রুমে ঢুকার পরে হচ্ছে মানে ওই রাতে আমার সাথে আরো অনেক ঝামেলা হয়, যে ওই রাতে আমি তিনটা অবয়ব দেখতে পাই আমার রুমে। তারপরে মানে ওরা আমার দিকে তাকাইছিল, আমি সুরা চালাইয়া ঘুমাইতেছিলাম, তো আমার দিকে তাকাইছিল, আমি দেখছিলাম, মানে ওই রাতে আমি খুব কষ্ট করে ঘুমাই। তো পরে রাসেল ভাই আমি সকালে উঠা আমার আম্মুরে বলি যে এই এই ঘটনা আমার সাথে ঘটতেছিল আজকে দুই দিন, এখন কি করবো। তো আমার আম্মু ওই আমাদের মসজিদ এই মাদ্রাসায় একজন হুজুর ছিল, বড় হুজুর, তা আম্মু ওনারে বলে আমারে বলে যে ওনার কাছে যাইতে। তো পরে ওনার কাছে যাই, আমি ওনার স্টুডেন্ট ছিলাম, ওই ওইভাবে আমার খুব ভালোভাবেই চিনত উনি। তো আমি ওনার কাছে যাই, যাই ওনারে বলি সবকিছু, বলার পরে আমারে বলে যে তুই মাগরিবরা জানের পরে, মাগরিব নামাজের পরে তুই আমার বাসায় আসিস। তো বাসায় যাওয়ার পরে আমারে বলতেছে যে কি কি সমস্যা হয়েছে আমারে বল। তো পরে আমি আবার সবগুলো সমস্যা বলি ওনারে। তো উনি বলে যে হয়তো কোনো দুষ্ট জিন এরকমটা করছে, আমি দেখি কি করা যায়। তো পরে উনি হচ্ছে ওনার ছাত্র জিন একটা ডাক দেয়, ডাক দিয়ে বলে যে শরীফের সাথে এই ঝামেলা হয়েছে, এই কি কেন হয়েছে, কোন জিন করছে আমার একটু তথ্যটা বাইর করে আনা দাও। তো পরে ওই জিনটা হচ্ছে এই সবগুলো তথ্য এনে দেয় যে যখন আসতেছিল তখন নাকি হচ্ছে এখানে ভালো একটা জিন ছিল এই কবরস্থানের পাশে। তো ভালো জিনটা হচ্ছে আমি সিগারেট খাইতে খাইতে আসতেছিলাম, তো ওনার এটা সহ্য হয় নাই, ভালো একটা জিন ছিল ওইটা আমার সহ্য হয় নাই, তাই আমারে ভয় দেখাইছে বা ভয় দেখানোর চেষ্টা করছে। আর হচ্ছে আমারে এই মানে ভয় দেখানোর চেষ্টা করছে আর কি। তো তারপরে হুজুর ওই জিনটারে মানে যে ভালো জিনটা ছিল ওইটারে টাকে ডাইকা বলে যে ভুল করছি আমি, বা আমি আমার ভুল করছে। এটা বলার পরে ওই জিনটা বলে যে নেক্সট টাইম যাতে এগুলো না করে, ওইখান দিয়ে যে যাওয়ার সময় যাতে সিগারেট না খাওয়া হয়। উনি খুব ভালো জিন ছিল তাই এরকমটা মানে আমার কিছু করে নাই, আর আমি সিগারেট খাইছি ওনার এটা সহ্য হয় নাই আর কি, ভালো জিন ছিল যেহেতু। তো পরে এই হুজুর বলে যে এরকমটা আরো করবে না, বা আল্লাহর রাস্তে আর ওরে আপনারা কিছু কইরেন না। তো বলে যে আচ্ছা সমস্যা নাই, ওরে আমরা আর কিছু করবো না, ও যাতে আর নেক্সট টাইম এরকম কিছু না করে। তো পরে রাসেল ভাই আর কিছু হয় নাই আমার সাথে, এই ঘটনা ছিল আমার। হয়তো আরো শর্ট ভাবে বলা যাইতো, কিন্তু আসলে রাসেল ভাই আমি বয়সেও আমি কারোর বয়সও করি না, সবসময় মেসেজ করি, কিন্তু আজকে কেন জানি আমি লিখতে গেছি আর হচ্ছে আমার লেখাগুলা মিলতেছিল না, এই দিক থেকে ওই দিক হয়ে যাইতেছিল, মানে গোছায় কথাগুলা বলতে পারতেছিলাম না মেসেজে, তাই ভাবলাম ভয়েস দেই। তো ঘটনাটা তেমন বড় না হলেও কিন্তু আমি কথার কথা বলতে বলতে হয়তো অনেক বড় হয়ে গেছে। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা, যদি পছন্দ হয় বা শেয়ার করার মতো হয় তো তাইলে হচ্ছে ভোট.com এ শেয়ার করবেন। আর হচ্ছে আমার সাথে অনেক আরো অনেক ঘটনা আছে নানির মুখ থেকে শোনা বা আমার এলাকায় আমার এলাকার যেই ইয়া ছিল বট গাছটা ছিল ওই বট গাছ নিয়েও অনেক ঘটনা ছিল ঘটনা আছে। তারপরে হচ্ছে আমার আম্মু আমার নানি ওনাদেরকে নিয়েও অনেক ঘটনা আছে। তো রাসেল ভাই যদি এটা শেয়ার হয় ইনশাল্লাহ আমি পরের ঘটনাগুলো শেয়ার করব আপনাদের সাথে। তো রাসেল ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। যাবার আগে ছোট্ট একটা অনুরোধ, মানে এখন যেতে যাচ্ছি আজকের মতো, তার আগে ছোট্ট একটা অনুরোধ জানাতে চাই, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সে সাথে আপনার ঘটনা পাঠান আমাকে, যারা এখনো পর্যন্ত ঘটনা পাঠাননি বা পাঠাতে চাচ্ছেন তাদেরকে বলে দিই আমার ইমেল অ্যাড্রেস russell.bhoot@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।